exclusively on FusionBD.com.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment.
Welcome,
welcome to my stage of reality.
Stay tuned.
Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটসের আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানে রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আর জি কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং রাত একটা অবধি আপনার সঙ্গে আমরা থাকব। আর আজকে যিনি সিক্রেটসে আছেন তার সম্পর্কে জানার আগে বরাবরের মতোই আপনাকে বলছি, সিক্রেটস হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের গোপন সত্যগুলো বলে, এই অর্থে যে তার মতো করে ভুল অপরাধ কোনো কিছুর সাথে যাতে আপনি জড়িত না হন। কারণ আমরা শুধু এখানে অপরাধ কিংবা ভুল দেখাই না, আমরা সেটার পরিণতিও দেখাই। যেটা আমরা অনুষ্ঠান শুরুর সময় সবসময় আমরা আমাদের থিম যে কথাগুলো আছে সেখানে আপনাদেরকে স্পষ্ট করে বলি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলবো, বারবার বলবো এই নাম্বার, তবে তার আগে চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন।
আমার নাম মোহাম্মদ মনির ইসলাম।
বয়স কত এখন?
বয়স 34।
34 বছর বয়স। জন্ম জেলা?
জন্ম জেলা সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ। তো মনির ভাই, আজকে আপনি যে ঘটনাগুলো এখানে বলতে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে সিক্রেটসে, আপনি যেটা বললেন যে এটা বহু বছর আগের ঘটনা এবং আপনাকে অনেক অত্যাচারও করা হয়েছে, কারো কাছে কখনো মুখ খোলেননি, আজকেই প্রথম এই অনুষ্ঠানে এসে মুখ খুলতেছেন, এবং যাকে নিয়ে এই ঘটনাটা সে আপনার জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে এখন, সেই মানুষটাও জানে না যে ঘটনাটা আসলে কি। এইরকম একটা অনুষ্ঠানে এসে কেন মনে হলো এত বছর পরে যে এই গোপন সত্যটা আজকে লাখ লাখ মানুষের সামনে বলবো, কেন? আর বা আপনি আমাকেই বা বেছে নিলেন কেন?
আসলে আমি গত সপ্তাহ আগের সপ্তাহে একটা ঘটনা শুনছি টোকাইয়ের।
জি,
ওখানে সৎ মায়ের কথা বলা হয়েছে। আসলে সৎ মা কি জিনিস এটা আমিও জানি। সবার সৎ বলে যে সৎ মা, সৎ মাও মা হতে পারে। আমি ওই দিনকে আমি স্টেশন নিয়ে দিন, আসলে সব সৎ মা এক সমান, খারাপও না ভালো মন্দ সবই আছে। সব সৎ মা যদি খারাপই হইতো, তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে দেই সৎ মায়ের ব্যাপারে ওই ছেলেটাই বলছে এতে আমারও তো সৎ মা আছে, আমিও বলবো আসলে সৎ মা কি জিনিস।
আচ্ছা, তো ওই গল্পটা শোনার পরে আপনার মনে হলো যে আপনি রেডিওতে
এসে? আমার মনে হয়েছে।
ওকে, চলুন মনির ভাই, আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে চান বলুন।
আমি যখন ক্লাস ফাইভে পড়ি, আসলে আমার বাবা চাইছিল যে আমি মাদ্রাসার লাইনে লেখাপড়া করি। তা আমি ওই মাদ্রাসার লাইনে আরবির পাশাপাশি বাংলাও শিখানো হতো। তা আমি ওই ওখানে সর্বসরা সর্বর্ণ ব্যঞ্জন এগুলো আমি আরবি পড়াবার দিয়ে আমি এইগুলো শিখি, শিখে ফেলাই। শিখে ফেলে ওখানে তো আপনার দেওয়া যায় যে 1-2 পর্যন্ত পড়ানো হয়। তো আমার এক চাচাতো ভাই আছে, উনি বগুড়া আজিল হক কলেজের। বাইরে বললাম, ভাই এই ছাত্র মাদ্রাসার ডাইল তো আমার খাইবার মনে না ভাই। তো ভাই কী করবে স্যার? বললাম ভাই, আমি বলো তোমার মতো বাংলা পড়বে ভাই, তাই সমস্যা নাই। তো ভাই আমার, আমি মাদ্রাসার লাইন ছেড়ে এসে ডাইরেক্ট ফাইভে ভর্তি, আমার ঘরের পিছেই স্কুল। তারপর বড় ভাই নিয়ে আমাকে হাই স্কুলে ভর্তি করে। ভর্তি করার পরে আমি সিক্সে ভর্তি হই, যখন আমার রোল ছিল 175। আমি ওই আমার দাদার সাথে কৃষিকাজে যাইতাম। যাওয়ার পরে দেখা যায় তো যে একটা মেয়ে প্রতিদিন ছাতি নিয়ে হাঁটে যায়। আমি স্কুলে যাওয়ার খুব খোঁজার চেষ্টা করি যে আসলে মেয়েটা কে ডাক।
কোন ক্লাস থাকতে?
এটা ক্লাস সেভেনে থাকতে। আমার চাচাতো বোনদের বলি যে এরম এরম কথা, আমি তো পড়ার কাজে গেলি দাদার সাথে একটা মেয়ে আইসি এই দিক থেকে, স্কুলে এসে তো ওইটারে দেখি না। ওটা কোন তখন বলে যে ঠিক আছে তুই আমার কিছু খাওয়াবি, বলে খাওয়াবো। দেখাই যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের মেয়ে। তো আমার এক চাচাতো ভাই এবং ন্যাংটা কালের বন্ধু ধরতে গেলে একবার ছোটবেলার, তো আর আমি বলি যে দোস্ত আমাদের স্কুলে তো এরকম একটা মেয়ে আছে, তুই কি কর? তুই করতে আছে যে টিম টিম করবো নাই। বললাম আমি করাই দিন যা, কই পারবো? বললাম হ্যাঁ আমি পারবো না, যেম নয় আমি পারবো, পারবো না এটা একটা কাজ হইল, পারবো এটাও পারবো। কয়ে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তাহলে তুই চেষ্টা করে দেখ। তো আমি প্রতিদিন ওই চাচাতো বোনদের বলি কি রে অমুকের সাথে অমুকের লাইনটা করে দে। আর রাজি হয় না, কয় না রাজি হবো না, এইটা সেইটা নানান বাহানা। এভাবে আমরা ক্লাস এইটে পরীক্ষা শেষ করি, দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ করি আমরা। এরই মধ্যেই মেয়েটা রাজি হয়ে যায়, ঠিক আছে তাহলে ওই তোমার ওই ছেলেটাকে দেখবো, দেখার পরে যদি পছন্দ হয় তাহলে আমি ওর সাথে প্রেম করবো। তো বললাম ঠিক আছে সমস্যা নাই। কে আমার সাহস দুবাই আবার লেখাপড়া হয় আপনার, আমাদের আমরা লেখাপড়ারই আমাদের পাশের গ্রামেরই, ও আবার 2-3 গ্রাম ফাঁকে একটা স্কুল আছে গোড়াচড়া সরকারি প্রাথমিক, এই গোড়াচড়া উচ্চ বিদ্যালয়, ওখানে লেখাপড়া করে। তো আমি তখন তো আর ফোনও নাই, 2003-এর দিকে তখন ফোনও নাই কারো কাছে। তা আমি ওই সাইকেল দিয়ে যাই, যা কয়েছি আজকে দেখা করবো, আজকে মানে তোর কাম হবো। কয় ঠিক আছে সমস্যা নাই, যা আমি আসতেছি। তো বললাম কখন? কয় 4টায় স্কুল ছুটি হবো, সমস্যা নেই তখনই যাবো নি যা। তা আমি এসে চাচাতো বোনকে বলে 4টায় আসবো। হ্যাঁ, ওই মেয়ে আবার কি করছে, কয়েছে যে ঠিক আছে একটা শর্ত আছে আমি প্রেম করতে পারি, মনির যাইতে না জানে এখানে। বললাম যে কে রে আমি প্রেম করে দিম আর আমি জানবো না। তো এই চাচাতো ভাই আমাকে কইতেছে যে দোস্ত একটু কথা কম, রাগ করবি? তুই বললাম না তোর হাতে রাগ করবো এরকম বিষয় তো আমি আজ পর্যন্ত কইতে যে প্রেম তো করবো। ওই তুই করলি, ওই মেয়ে তো কয় যে তুই যদি সাথে যাস তাহলে প্রেম করবো না। বললাম ঠিক আছে সমস্যা নাই, তুই যা আমি একলাই দেখতেছি যা। ও কয় প্রেম করলি, যদি প্রেম করি তোকে সাথে নিয়ে করবো, না করলি পরে না করবো, তোকে ছাড়া আমি যাবার পারবো না। বললাম নু যাই সমস্যা কি, দেখে আসি। পরে গেছি যা আবার ওই মেয়ে তো দেওয়া হতো বা কী আপনাকে বলছি এক লাস্টে। পরে আমার পাঁচটা ভাই এবং বন্ধু বলতে আছে যদি প্রেম করি তাহলে ও আমার সাথে সবসময় থাকবে, এত যদি তুমি সমস্যা যদি হয় তাহলে কেউ করবো না, আর যদি সমস্যা না হয় তাহলে করবো। তো এইভাবে বলি দেওয়া করে দেওয়া যায় যেন ও বৃহস্পতিবার আসে, শনিবারে চলে যায়। এই পুরো সপ্তাহে যত চিঠি লেখালেখি চিঠি আদান প্রদান যত কথাবার্তা সব আমার সাথেই, ও শুধু নামে একজন, ও নামে খালি যে আমি প্রেম করছি। ওই বৃহস্পতিবারের রাত্রে এসে সারা রাত এ সপ্তাহ কী করলি, কী করছে, চিঠি কী লিখছে, ওই সারা রাত ওইগুলো শোনাইতাম যে এই করছে দোস্ত, এই ব্যাপার দেখতে চায়। ওই মাঝে মধ্যে আমি দেখাইতাম ওই টিফিনে, দেখা যায় যে হাই স্কুলের নিয়ম ছিল যে টিফিনে আপনার জুম্মার নামাজ এই জহরের নামাজটা পড়তেই হবে, এটা বাদ দেওয়া চলবে না কোনো ছাত্রেরই। তো আমি ওকে বলতাম যে তুই জহর নামাজে যখন আজান দিব তো সে ওই চানাচুরালার কাছে দাঁড়াবি, দেখবি স্কুলের সবাই স্যার যত আছে ছাত্র আছে সবাই দেখবি মসজিদে চলে গেছে, ওই ফাঁকে আসবো তুই ওই ফাঁকে দেখতে আর কথা বলবি। হ্যাঁ বল চানাচুরালা, বলে আরে আমি ম্যানেজ করছি সমস্যা নাই, তুই খালি মনে যা দাঁড়াবি, দাঁড়ান বাদি আসবো। এইভাবে এক বছর চলতে থাকে। থাকার পরে জুন মাসের 5 তারিখ মেয়েটা বলতেছে যে মনির ভাই এরকম বাড়ি থেকে আমার ওই মত আসার করতেছে, তো আমি পালাই আসাম। বললাম কি আপনি ক্লাস 10-এ আর আমি নিউ 9-এ, এটা কি সম্ভব? আপনি সামনে আপনাদের এসএসসি পরীক্ষা কয় আপনি যে আপনি করে পারেন ম্যানেজ করেন তাই নাহলে আমি যা ওই ছেলের ঘরে উঠবো। আমি বললাম যে ভাই আমার পক্ষে এটা সম্ভব, আমার বাপ যে আজরাইল আমাকে মেরেই ফেলায় একবারে, বলতেছে যে না যত সমস্যা আমি আপনাকে দেখ কিন্তু আপনার নাম আমি কোনো সময় সামনে আনবো না। বললাম যে সামনে আনবে না শুরুর থেকেই তো আমি, তুমি আমার না নাম যদি নাম না মানো তাও একজন বলবো কি রে অমুকের সাথে তো অমুকের সবসময় কথা বলতে দেখি। তো দেখে আমি সাদাতু ভাই বলে যে এই এই কথা যে পালাইবো বলে তুই কি কাস কইতেছে তাহলে আমি ওর সাথে দেখা করার ব্যবস্থা আর আমি ওরে বুঝামো। বললাম ঠিক আছে সমস্যা নাই, তুই তাহলে ওরে বুঝা আমি দেখা করতেছি। দেখা করা দিছি, দেখা করা দিয়ে মানে সারাদিন ওদের দুইজন বোঝা সিরিয়াসগঞ্জ ভিক্টোরিয়া কোয়ার্টারের মধ্যে সারাদিন দুইজনের কথাই শেষ না, মাগরিবের আজান দেয়। ফাইনাল পরীক্ষা যেদিন হয় অর্থাৎ তৃতীয় সাময়িক পরীক্ষা বার্ষিক পরীক্ষা যেটা ওইটা শেষের দিন, আমাদের ধর্ম পরীক্ষা যেদিন হয় ওই দিনকে তানাসুরাল্লাহ আমি পরীক্ষার প্রবেশপত্র দিছে খাতাও দিছে আমি রোল টোল সব লেখছি। হ্যাঁ হুট করে ওই তানাসুরাল্লাহ এসে দিয়ে জানালা আমাকে ইশারা দিছে। তো আমি ওই প্রথমেই খালি নাম টাম লেখে প্রশ্নপত্র হয়ে থুয়া আমি সারে করে স্যার আমি একটু টয়লেটে জমা গিয়েছি। তো সকালে আমি ওদের ভ্যানে তুলে দিছি, সামনে 11:30 ভ্যানে উঠাই দিছি যে তালি যা তোরা ও অমুক জায়গায় আছে যা খোঁজ করলি পা আসবো। তো আমার বলতে শিওর আছে, বললাম ওই জায়গায়ও আছে শিওর, আর সামনে এসএসসি পরীক্ষা দিব আর মেসা থেকে লেখাপড়া করতেছে পুরো এক গ্রুপ ধরে আছে। তো আমি মেয়েটা বলতেছে আপনারও সাথে যাবে, বললাম আমি তো যাই আর না, আমি খাতার নাম টাম লেখেছি রোল নাম্বার লেখেছি আমি টয়লেটের কথা বাইরে আছি। কইতেছে যদি আপনার সাথে না যান আমি তাহলে আপনাদের বাড়িতে ওই আমার ঘরে যা উঠবো। তো বললাম যে আমার খালি বিপদে ফালান, বললাম আমার কী হওয়ার লাগবে, বলে আপনি খালি যাই হোক দেহা দিবেন আমি তারপরে চলে আসবেন। তো আমি দেহা দিচ্ছি ওই কোনার রুমে ও দেহানগা বসে আছে, কয়া দিয়ে আমি সাইকেলটা নিয়ে কোথায় ভাই এক মিনিট দাঁড়ান আমি খালি দেখবো সত্যি আছে কি না, আপনি আমার বাইকে যেতে পারেন। পরে ও গেছে যা হেরা জিজ্ঞাসা যে এখানে অমুককে, বলে হ্যাঁ আমি। ও করছে কি ও যেই আরে দেখছে স্কুলে জানালা ভাঙ্গে ওইটা দিয়ে বাড়াইবেন না, তখন ও মেয়ে কোথায় পালাইবে না, পালাইবে তো তোমার বাড়িতে যাম ডাইরেক্ট। তখন বলতে আসে যে সমস্যা নেই বাড়িতে যেন কী হয়েছে এদিকে এসো, তো বলতে আসে যে অমুক সাথে আছে, হ্যাঁ মনিরও আছে, কই বলে ও তো রাস্তায় দাঁড়ায় আছে চলে আসবো পরীক্ষা দিবেন না চলে আসছে। তো বলতে আসে ঠিক আছে সমস্যা নাই তাহলে আরে ডেকে নিয়ে এসো। পরে আমাকে ডাক দিল, ডাক দিয়ে বলে দোস্ত কে বাকি, বললাম আমি ফিরে বের পারি না, এই যে তোরা দুইজন আমি লাইন ধরে দিছি তোরা দুইজন কি করবি তোরা দুইজনের সিদ্ধান্ত নিয়ে আমি চলে গেলাম।
আপনার পরীক্ষা বাদ দিয়ে আপনি
আমি পরীক্ষার ওই হল থেকে তো এই যে বাইরে আছি,
চিন্তা হয়নি ফেল করব
না, ফেল হওয়ার চিন্তা হয়নি।
আচ্ছা
পরে বাইরে আসার পরে ওরা দুইজন আপনার একটার থেকে বিকাল চারটা পর্যন্ত ওদের দুইজনের এই মীমাংসাই হয় না, শেষ মাস ও বলে যে তুমি যদি বাইরে না যাও আমি গাড়ি নিচে মাথা দিই। আর ছেলে মেয়েটা বলে ছেলে কয় তাহলে আমিও মর, তুমি যদি মর তাহলে আমারও মরা খারাপ পথ নাই। এইরকম ভাবে ধাক্কা ধাক্কি করতে করতে ছেলেটাকে আমি কই দোস্ত তোর যত সমস্যা হয় আমি দেখবো না, তুই সামনে এসএসসি পরীক্ষা তো যা আমি আমি সব দেখবো, তুই নু কয় আসা চল যায় কনে যাবি। তুই বললাম যে আমি আসতে না জায়গার মতো কোনো কিছু নাই, তো আমার এক মামা থাকে মহাখালীতে আমি তেজগাঁও কুনি ভাড়া, তো ওই জায়গায় যাবো বলছে নষ্টি, বলে আমি চিনি ওই জায়গায় বলে চল যাই। এই কয় আপনার লোকাল আমাদের সিরাজগঞ্জ থেকে কাজীপুরে তো লোকাল বাস চলাচল করে, ওই সময় তো সিএনজি খুব একটা নাই, তো কয় আসতে তাহলে বাসে ওঠ। ও কী করছে মেয়েটা আগে উঠছে ও আমি ওরা ধাক্কা দিছে তাহলে তুই ওঠ, বীর অনেক ও কয় না ও আমার ধাক্কা দেয় তুলে দিয়ে ও আর পিছনটা ওঠে নাই, ও পিছনটা নেমে গেছে গা। আমি সিরাজগঞ্জ এসে নামছি, সিরাজগঞ্জ দশকোটের সামনে জায়গায় বাস থামে বাস স্ট্যান্ড হুনে সামান পরে বলতেছে পিছন দিক তাকায় দেখি রে ও কো বীরের মধ্যে আর আমার তো খেয়াল হয় না, আমি হচ্ছে আছে হয়তো পিছনের দিক আছে। হ্যাঁ আমি তখন তো আমার পুরা শরীর দাঁড়া দিয়েছে কি রে ও তরে তো দেখি না
ছেলেটা
ছেলেটা নাই। তা মেয়েটা বলতেছে কি করবে, হ্যাঁ কইতেছে আপনি সাথে নিয়ে যান আপনি কি করবেন তাই কোন। বললাম ভাই আমার বাড়িতে খুব কষ্ট, তার কারণে আমার বাপ 19 পানের টান শুনে গেলি যে মারিদা দেয় আমার আমার কুলান কোটি না যায়। বলতেছে তাহলে কি করবেন, বললাম আমি কি করবো তুমি কো কি করবে, বলতেছে কালি এক কাজ করেন আজকে রাতে যে আপনি যেখানে হইক তাহলে আমার একটা রাত খালি রাখবেন, রাখার পরে পরের দিন আমি চলে যাবো জান সমস্যা
নেই। ফোনটা বন্ধ করেন ভাই বলেন। তারপর
অল্প কিছু কথা পিছনে গেছে, এটা হলো গা আমি যখন ক্লাস 7 তখন ওই আমাদের খামার যে খালাতো বোন উনি ওই ওর বান্ধবীর সাথে নিয়ে ঈদের মধ্যে বেড়াইতে আসছে, হ্যাঁ তো আমি বেড়াইতে আসছে, তা আমিও দেখা যায় যে অনেক সময় ওই ভাত বেশিরভাগ এখন আমি একাই খাই, সবার খাওয়ার শেষে ফ্যামিলিতে লোক বেশি, 22-23 জন লোক এক ফ্যামিলি, ওই আমি সবার সবসময় শেষে খাই, প্রথমে কোনো সময় খাই না, সবার শেষে আমি খাই দেওয়া যায়। তা আমি সবার শেষে খাইতে বসি, খাইতে বসা বাদে আমার সৎ মা বলতেছে যে তোর খালা তো বনাইছে দেখা হয়েছে, বললাম না তো আমি কেবলই খাইতে বসলাম, বললাম কই কয় আছে বেড়াইতে গেছে, তেমন আইসে দেখা আইসে সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস করে থাকে, আমি কই হয়তো আইসে দুই এক দুই চার দিন থাকবো। তারপরে কুইকের খালা তুমি বেড়াইতে আইসে, এত ও তো কোনো বাড়িতে যায়ও না, দেখা যায় বাড়ির ভিতরে আর বাইরে, পরে কয় না ওর সাথে একটা মেয়েও আইসে, বললাম আমার সাথে একটা মেয়ে আইসে বাড়ি কই, বলে বাড়ি ওদের বাড়ির কাছে, বলে তাহলে তুই একসাথে লেখাপড়া করে মনে হয়। আসার পরে যে যে আসলে ওর সাথে একটা মেয়ে আইসে, মেয়ে আসলে পরে মেয়েটা আমার সাথেও কাবু কিন্তু আমার সাথে ফর্সা, আমার সাথে হয়তো আমার আমি 5 ফুট আমার সাথে 2-1 ইঞ্চি হয়তো ছোট হবো। দেওয়ার পরে আমি করলাম যে আমার সৎ নায়ক করলাম যে মা আসলে আমার মা আপন মা যেটা আমার আপন মা আমার জন্য যা না করেছে আমার সৎ মা তার কাছে 10 গুণ আমার জন্য বেশি করেছে। তে কইতেছে কি করলাম যে মিয়া ডাক্তার ভালোই দেখা যায় বিয়ে সাথে যদি হরি জীবনে এবার মিয়াই করবো, আমি আর করলাম না যে এই মিয়া কি করবো, করলাম এবার মিয়া কি করবো, হ্যাঁ তো আচ্ছা একটু পরে দেখা যাবো। তে আমি খালা তুমি না কই নাই যে তোর বান্ধবীকে আমার পছন্দ হয়েছে কি ভালো লাগছে, আমি বলি না, আমি ছোটো মায়াকে এটা বলছি। বলার পরে আমার ছোটো মা আবার বলছে যে ঠিক আছে তাহলে আমি মেয়ের সাথে কথা বলব দেখি কী বলে। পরে আমার ছোটো মা বলছে যে আমার আমার একটা কথা কয় আমার ছোটো মা আজ পর্যন্ত আমার কোনো দিন নাম ধরে কোনো আমার বাবা ছাড়া কোনো কথাই কোনো, যদি একটা কাজও করলে করার কথা দরকার কয় বাবাই কাজটা করতো একটু একটা জিনিস তোর বাবা বাবা ছাড়া আজ পর্যন্ত কোনো কথাই কোনো আমার সাথে। তারপরে কয়েক করলাম যে কয় করলাম কী হয়েছে, আমার ছোটো মা কয় আমি তো মেয়েরে কষি যে তোমাকে পছন্দ হারে তো তুমি কী কও, তো কয়েছে খালাম্মা আমি 2-3 দিন পরে যামু বেড়ামু, যাওয়ার একদিন আগে আপনাকে জানাবো না আমি, হ্যাঁ কোথাও সমস্যা নাই। তে আমাকে বলতেছেন কেদা একটা কাজ করিস, করলে কি বলে বাজারে যে একটা ডায়েরি কিনে আনবি, করলাম কি ডায়েরি কাননি কে কয় না নিয়ে আসিস আমার পছন্দ হয়েছে দরকার একটা দরকার। তো আমি গেছি তখন তো বললাম আমার কাছে তো টেহা আমার পকেট খরচা যা আমার সৎ মাই দিত, তো বললাম আমার কাছে তোর টেহা নাই আমি 20 খামু হয়ে পয়সা নাই আমার কাছে আমি ওটা কিনবো কীভাবে, হ্যাঁ পরে আমাকে 200 টাকা দিছে, 200 টাকা দিলে আমি 200 টাকা নিয়ে গেছি যায়ের বাজারে গিয়ে 185 টাকা একটা ডায়েরি কিনছি, কিনে নিয়ে এসে ওরকম 10 টাকা দেয় প্যাকেট করছি করে নিয়ে এসে দিছি। দেওয়া দিয়ে বলতেছে যে ওই মেয়ারে দেখা, বলে মারে দিবো কে কয় না দেখা তুই যা, বলে নিব, বলে হ্যাঁ নিব। তা আমি যা বলছি যে ধরো তো এইটা তোমার আম্মা দিতে পয়েছে, কয়ার ভিতরে কি বললাম তা তো জানি না, বলে তোমার দিতে আমি দিছি।
প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নিচ্ছে, এই পর্যায়ে আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। ওকে ছোট্ট একটা বিরতির পর আমি আর জি কিবরিয়া আবারও ফিরে আসছি, শুনছেন ঢাকা এফ এম 90.4। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার, শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সিক্রেট শুনছেন আপনি, এবং আমার আরও একটি অনুষ্ঠান যেটি প্রচারিত হয় প্রতি বুধবার, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আগামী বুধবার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। একই ফাঁকে বলতে চাই আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর
আমি তো আর জানি না আমার সৎ মা আবার ওই মেয়েরে বলছে, দেওয়ার বাদে হাসলো, আমি আর কিছু মনে হবে না, কে হাসতেই পারে, মেয়া মানুষ সবসময় হাসি হাসিয়েই থাকে। হ্যাঁ, তো দুই দিন পরে যখন, তিন দিন চার দিন পাঁচ দিন পরে যখন চলে যাব, তখন আমাকে রাত্রিবেলা করতে আপনার সাথে আমার কথা আছে। তা আমি আবার সবসময় বাইরের থাকতাম, আমি ঘরে কোনো দিন শুতাম, হয়তো স্কুলের বারান্দায়, তাক ঘরে। ওই নতুন বিল্ডিং উঠাবার নইছে, দরজা জানালা কিছুই লাগা নাই, আমি সামান্য চটি দিয়ে বেড়া দিয়ে ওর ভিতরে নিচে খেয়াড় বিছাইছি, খেয়াড় বিছে আমি খেয়ারের মধ্যেই থাকি। তো কইলাম যে রাত্রির কথা এখনই কন, কই না রাত্রে কমো, কইলাম কে কন, খালা তো না আছে, তোর সমস্যা আছে, কইলাম কখন আসবেন, কয়ে বারোটা একটার দিয়ে, কই অত রাতে আসলি মেসে গো কি, কই না সমস্যা নাই। তো নতুন বিল্ডিং উঠাইছে আমাদের, উঠানে
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
আমি তখন ক্লাস সেভেনে পড়ি।
ক্লাস সেভেনে পড়েন, ওকে।
হ্যাঁ, তো পরে বলতে আছে যে সমস্যা নাই, আমি আসি আপনার ডাক দিই মনি, বললাম তাহলে আসতে হলে ডাক দিন। তো আমার কান খুব সজাগ, ফোনের রিং যত রাত কেন না হয় একবার রিং বাজে আমি ওবিদি ফোন রিসিভ করলাম, দ্বিতীয়বার সুযোগই দিলে। তো দেখে এসে আপনার মাতার কাছে এসে অন্ধকার, তো বাতি নাই, ওই এই রুম করতে আসে, তা আমি কি এই রুম হয় কে, পরে কেছে কে তো করতে আসে, আমি অমুক। হ্যাঁ, তো বললাম কী হয়েছে, আপনি কি হিনি থাকেন, করলাম হ্যাঁ আমি হিনি থাকি, আমার ওই ভালো বিছানায় ভালো তোষকে আমার ঘুম হয় না, আমি যে কি না ঠিকই নিয়ে কাজ, আমার যে কোনো জায়গায় ঘুম ধরে। হ্যাঁ, কইলাম কী হয়েছে তাহলে, হ্যাঁ কয়েকদিন ওই ওই রুমে যাই, বললেন না ওই রুমে যাওয়া যাবো না, আপনি এই খেয়ারের মধ্যে বসেন, বসে হিনি কন। হ্যাঁ, তো কইতে আসে আপনার আম্মার কাছে কিছু কইছেন, বললাম কোনডার কাছে, ছোটোটা না বড়োটা? তো কইতে আসে যে ছোটোটা, করলাম ছোটো মা একটা, আমরা আমি খালা হয়ে রাখ, খালা হয়ে রাখ, আমরা সবাই খালা করে কই। হ্যাঁ, করলাম যে কোন আর তো আমার তো মনে পড়ে না, কয় না মনে হয়ে দেখেন কিছু কইছেন নাই, করলাম হওয়া কছিলাম আপনি পছন্দ হয় ভালো লাগে, তাই আমি ছোটো মা এক কছি। হ্যাঁ, কয় তাহলে আমি রাজি। তো করলাম আপনাদের বাড়িও তো চিনি না, আপনি ঠিকানা দেন, আমি আপনার বাড়িতে যাম ডাইরেক্ট। তো ঠিকানা দেয় যে অমুক জায়গায়, দেখা যায় যে প্রতি বৃহস্পতিবার আমি যাইতাম, স্কুল ছুটি হলে আমি বাইতে আসতাম না, সাইকেল নিয়ে একবারে আপনার প্রায় সাতাশ কিলো আঠাশ কিলো প্রতি বৃহস্পতিবার আমি যাইতাম, যা দেখা করে ওখান থেকে শুক্র বৃহস্পতিবারের রাত্রে নানির বাড়ি থেকে শুক্রবার সকালে উঠে আমি চলে আসতাম। এইভাবে পুরো এক বছর আমি যাতায়াত করছি, এইভাবে যাতায়াত করছি, যাতায়াত করার পরে এইভাবেই তখন ওই যে ওই মেয়ে ডাক নিয়ে যখন যামো আমি, তার আগে আমি অকছি যে এরম এরম কথা,
মানে ওই মেয়েটাকে, মানে হচ্ছে যে মেয়েটা বের হয়ে আসছে আপনার বন্ধু, ওই মেয়েটার নাম ছিল শিরিন।
শিরিন, হ্যাঁ। আমি 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 শিরিনে যাওয়ার আগে আমি আইডিয়া হওয়ার সাথে,
মানে আপনি চিন্তা করছেন যে শিরিনকে নিয়ে আপনি ওদের বাড়িতে যাবেন?
না, আমি তার আগে চিন্তা হওয়ার সাথে কথা বলছি যে এরকম কথা, আমার বন্ধু তো আর ভালোবাসা নিয়ে বাইরে যাবো, আমি তোমাকে নিয়ে যাবো। কয় ঠিক আছে, কবে, আমি ডেটও ঠিক করছি যে অমুক তারিখে এই সময় আমরা যাবো, চাইলে ওরাও দুজন আসবো আমরাও দুজন।
এই ক্লাস সেভেন এইটে থাকা অবস্থায়,
এইটে অবস্থায় ক্লাস এইটে থাকা অবস্থায়, হ্যাঁ। তো কয় যে সাহস পাবেন, বলে হ্যাঁ সাহস পাবো আমি, সমস্যা না, কয় যদি ওরা দুইজন আসে তাহলে আমরা দুইজনে যাম, আমার পরিকল্পনা হলো এইটু। এখন দেখি তো অত পিছনে নাই, আমি এখন সিরাজগঞ্জ নেমে আমার শরীরে জ্বর এসে গেছে, কি রোত নাই, আমি এই মিয়া যদি আমার থাকার মিয়ার খুব শক্তিশালী, আমার আমাদের পিছিয়ে হালাইতে কোনো ইয়ে নাই, তা আমি খালি ভয় হইতেছি ওই মিয়া যদি বাড়িতে যায় আমার নাম ডোনে তাহলে তো আমি শেষ। তা আমি করলাম আমি আর ওই দানটা পাই না, আমি কছি যে যা, পরে আমি করলাম যে শোনো আমি আইসাও সমস্যা নাই, কোনে যাবে, করলাম আমি করলাম, তখন নাম করলাম যে অমুকের বাড়িতে যান, করলো তখন আমাকে জিজ্ঞাসা করলো মনির ভাই কী পরিকল্পনা হয়েছেন কি, করলাম তোমার ডোতে থে পালাইছে, আমি পালামো না, তোমাকে আমি শুনে রে, হ্যাঁ ভোরবেলা আমি ওইটারই নিয়ে যাবো গা, আগে দেওয়ার কথা বলে যে না আগে দিয়ে আসি একটু পরে ওখান থেকে সিরিনেকে আমি গাড়িতে উঠাই দিব বাড়ির দিকে, আর আমি ওয়ারিনে ওখান থেকে বাঁচবো, এটা হলে পরিকল্পনা হয়ে রাখছি। তারপরে এখন তো কোনো ডাইও নাই, আমি হুনে গেছি, যাওয়ার পরে এখন তোমার মা জিগাই কি বাবা এটা কেডা, তা আমি এখন কী গোম বলছি আমার ছোট বোন, আমার ছোট বোনকে আবার ওরা দেখে নাই, মানে আমার সৎ বোন যেটা ওইটার কেউই দেখে না, এদিকে তো মনে হয় ওই মেয়া তো আসার পর যখন দেখে পরীক্ষা শেষ সব লোক চলে আসছে, আমিও বাড়িতে আসি না, আমার সাইকেল আর একবার আমি ফালা দিতে গেছি, যাওয়ার পরে এখন না সবাই পরীক্ষা দেয়ছে আমরা দুইজন আসি না। আমি হুনে যাওয়ার আগে ওই চ্যাংরার সাথে আমি আবার কথা বলছি যে এভাবে কথা দোস্ত, আমি অমুক জায়গায় আছি, আমি পুরো ঠিকানা দিনে যে অমুক জায়গায় ভোরবেলা যদি তুই না আসিস তোর দ্বারে কিন্তু রাস্তায় ফালা দিতে আমি কিন্তু বেগে যাবো গা, বিপদে পড়লি তুই পড়বি, কয় ঠিক আছে দোস্ত তুই রাত টুকা থাক আমি ভোরবেলা চলে আসবো। এদিকে যখন দেখছি যে এলাকায় যখন শুনছি যে অমুক নাই, চেয়ারম্যানের মেয়ারে পায় না, কেন চেয়ারম্যানের মেয়ারে পায় না, মানে কার কেডা নাই বলে অমুক নাই, মনিরও বাড়তে নাই। আব্বা জিজ্ঞাসা করছে কি ব্যাপার সওয়াল কনে, বলে সওয়াল তো পরীক্ষা দিবার কাছে, বলে সওয়াল তো পরীক্ষা দিবার জানাই চেয়ারম্যানের মেয়ে একনে বলে বাইকছে। হ্যাঁ তো ফাতমা বলছে না ও চেয়ারম্যানের মেয়ে একনে ভাই বরম হিম্মত আর হয় নাই, বলছে না বাইকছে। এক দেখা যায় যে তখনকার সময় 2023 দেখা যায় চেয়ারম্যানের বাইর থেকে 20 খান মোটর সাইকেল নিয়ে বাইর হয়েছে, আমার বাইরতেছে বাংসুর, সেই বাংসুর শুরু হয়েছে। তখন ওই আমার বান্ধব চাষাতো বোন যারা ওরা বলছে যে ঠিক আছে ওর সাথে তো লাইন নাই, লাইন হলো অমুকের সাথে, ওরে কানে পাওয়া যাবে, বলে অমুক জায়গায় গেলে পাওয়া যাবে, যা ধরছে ওই ডারে। যখন ওরা যা ধরছে ধরা বাদ দিয়ে বলছে যে না আমার কাছে তো আসি না, আমি তো বাড়িতেই, তাহলে আমার নাম নিয়েছে ওই দিন, তাহলে ও মনে হয় নিয়ে বাইকছে,
মানে আপনার কথা বলছে,
আমার কথা বলছে যে ও নিয়ে বাইকছে মনে হয়। তো কইছে কই আছে, ওরা কই আছে সঠিক বলি পারবো না, কিন্তু ওরা এই জায়গায় যায় আমার ফোন করছিল, ওরা ওইভাবেই ওই মোতাবেক গেছে আমার বাড়িতে, যা আমার বাপের উপর তো সেই তাফালিং।
মেয়েটা তখন কোথায়?
মেয়েটা রুমার সাথেই।
আচ্ছা তখন আপনারা রুমার বাসাতেই?
রুমার বাসাতেই।
আচ্ছা
ওরে আমি ফোন দিই আর ফোনে পাই না, পরে করেছে কি ওই চ্যাংড়া মোটর সাইকেলে তুলছে, তুলে কইছে নু বাড়িতে নু, বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ময় মুরব্বীরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কইছে আমি কোনো কিছুই জানি না আজ পর্যন্ত, যত চিঠি লেখা যত কিছু সব কিছু ওই করছে, আমাকে দেখালে চিঠি মিটি লেখাইছে এইগুলো বলছে আর কি, ওই ও তিনিয়া বাইকে গেছে,
মানে আপনার কথা বলছে,
আমার নাম বলছে।
আপনার ফ্রেন্ডের নাম কি ছিল?
ওনার নাম আমি প্রকাশ করবো না।
আচ্ছা ঠিক আছে বলেন।
ওনার একটা নাম আছে আবু হায়দার নাম আছে একটা,
ঠিক আছে হায়দার নামই বলেন। হ্যাঁ
আমি আর বাইরে যোগাযোগ করে আসতেছি না, তো যাইগে রাত্রে 10টার দিকে রুমা এসে বলতেছে কি ব্যাপার, কইলাম যে কোনো কাপড় চোপড় নিবে না, আমার কাছে টাকা আছে, দুজন টাকা করে নিয়ে সকালবেলা তুমি কবে যে আমি ওকে গাড়ি তুলে দিয়েছি, এই কথা কবে কওয়ার পরই ওরে গাড়ি তুড়াতে আমরা দুজন বাইকে জামছিল, ও জাহান নামে যাইগা। হ্যাঁ কই কয়টার দিকে ওটা নাকি, কইলাম যে ফজর নামাজে আজান পর পরই উঠবে, তো কয় ঠিক আছে উঠবে ডাক দিমনি আমি। তো ওরা দুজন শুচে এক রুমে, আমি আর আলাদা আর এক রুমে রুমার ভাইয়ের সাথে শুছি, শোয়ার পর বাড়িতে কি অবস্থা এটা আর আমি খোঁজ নিতে পারি নাই। তখন যখন ওই ওই ওরে পেদানি দেওয়া দিয়ে কইছে যে ওরা অমুক জায়গায় ছয় দেওয়াজ পর্যন্ত ওরা গেছে, আমি এই পর্যন্তই জানি, তারপরে কই গেছে আমি বলতে পারবো না। পরে কি হবে রাত্রের 12টা বাজে মোটর সাইকেল 20 খান নিয়ে যত আত্মীয় স্বজন আছে সব বাড়িতে খুঁজছে, খোঁজার পর আর পায় নাই, কেন পায় নাই পায় নাই পায় নাই। তো ফজর নামাজের আজানের আগ দিয়া ওই আমাদের রাত্রে তো কারো ঘুম নাই, মানে চেয়ারম্যানের কথা যে বেলা ওঠার আগে আমার মেয়ের আমি বাড়িতে চাই,
এত চেয়ারম্যানের মেয়ে ছিল।
হ্যাঁ লাগার পরে পায় না পরে ফজর নামাজের আজান তখনও দেয় না, আমার মনে আছে ভালো আজান দেয় নাই, তো ওই সবাই গ্যামজাম করতেছে, করার পরে ওই আমার খালাতো বোন ওই আবার হুট করে আর মাথার মধ্যে এসে কে সব আত্মীয় স্বজন বাড়ি খুঁজে যেহেতু পায় নাই, তাহলে ও অমুক ওই বাড়িতে আছে, মানে ওই মনে মনে আইডিয়া করেছে। আইডিয়া করার পরে মানে আমার আব্বাকে বলছে যে খালু ওরে তো কোনো জায়গায় পেলেন না, আরে একটা জায়গা দেখেন, এইটা এই জায়গায় গেলে যদি পান তাহলে আসে, না থাকলে ওরা ডাকার দিকে চলে গেছে। কইছে ঠিক আছে তাহলে তুমি যাও, তুমি একাই যা ডাক দাও। তা আমার এক বাইরের সাথে এই দুইজন গেছে, যাওয়ার পরে যে দরজায় টুকাইতেছে আজান হয় নাই, তা আমি মনেছি হয়তো আর ওই পাঁচটা রুম তান বাইরে আমার জাগনা হইতে আজান হবো, তাহলে আমরা বাইরে যাবো গা। পরে আমি দরজা খুলে দিয়ে আমার খালা তখন সামনে খাড়া বাইরে জিগাইতেছে কি ব্যাপার, একলাকে আর একজন কো, তাহলে কি আর একজন, আর একজন আবার কেডো কয় কাকনা বলে নিয়ে আইসা, কইলাম কো কারো তো নিয়ে আসি নাই, আমি একলাই আসি এই জায়গায়, কয় না তুমি কারে বলে নিয়ে আইসাও, মোটর সাইকেল 20 খান্না বাইরে খাড়া হয়েছে, তখন তার বন্ধু সব কয়া দিছে যে তুমি চেয়ারম্যানের বিটিক বাই হয়ে নিয়েছো। তখন তো আমার মাথা বউ মানে আসমান ভেঙে গেলো, কয় কি যার নিগে এত কিছু এলে আমার আমারই নামে জায়গায় নিল। তা আমি বোনারে বললাম যে ভাই আসলে মেয়েডা আছে এখানেই আছে, মেয়েডাকে জিজ্ঞেস করেন যে মেয়েডাকে আমি যদি নিয়ে এসে থাকি তাহলে আমার নামই নেবে না, আর যদি না নিয়ে এসে থাকি তাহলে ওর নাম বলবে না যে অমুক নিয়ে এসে আমার। তো কই আছে, কইলাম যে ওই রুমে আছে। পরে আমি রুমাক ডাক দিলাম, বলে কি হয়েছে, বলে সিরিনের ডাক দাও, সিরিনের ডাক দিছে, ডাক দেওয়ার পরে কইতেছে যে সিরিন আমার কইতেছে মনির ভাই ডাকি, কইলাম এটা আমার খালা তো বোন, বলে কি সময় কি হয়েছে এত সকালে ডাহাডাই কিসে, কইলাম এবার আমার কথা হায়দার তো বলে কয়া দিছে, আমি বলতো তোমাকে নিয়ে বাইকে আসি। হ্যাঁ কয় না আপনি আমাকে নিয়ে বাইকে আসবেন, ও তো আমাকে বাইকে নিয়ে আসে। হ্যাঁ তো কইলাম কয় কি হয়েছে, কইলাম তোমার বাপ আইসে চাচারা আইসে তোমাকে নিয়ে যাবো, তো কয় না আমি যাবো না। তখন ওই আমার খালাতো বোনের বোনের জামাই উনি বলতেছে দেখো তোমরা দুজন যদি একমত থাকো, যদি বাইকে যাও তাহলে আমি যমুনা নদী পার হয়ে দিই, তোমরা এই দিক দিয়ে ঢাকা যাও, আমরা যাবো না, ও জায়গায় নাই। তা আমি কই না আমি তো আর তো যাবো না, আমি তা যাবো কে, তাহলে তুমি এই জায়গায় তাইসব কে কইলাম এই জায়গায় আছে আমি আমার পরিকল্পনা নিয়ে আমি তো আতো যাইতাম না তো কইতাছে মনির ভাই কোনো টেনশন হলে আমি বসে থাকা কালীন আপনার নাম কোনো দিনে নিব না আমি তো আমি বললাম যে ঠিক আছে সমস্যা না আমার একটু বিশ্বাস আছে যে না বলবো না আমার নাম অন্তত বলবে পারবো না তো বাড়িতে গেছে যাওয়ার পরে অভি তো সাসারা দেয় এই দুই তিন আর থাকা ফাঁকি আমি আর এই ধারে রাস্তার এইবারে খাড়া আছি আর সাসার ওই ওইবারে কিন্তু সবাই হেলমেট তো আসলে কে ডাক আমি চিনতে পারি নাই আসলে হয়েছে ওর হাত ধরে টান দিয়ে মোটর সাইকেলে তুলে নিয়ে চলে গেল তাহলে যাওয়ার পরে আমি বাড়িতে সেদিন কী করবো সালা বন্ধুর নিয়ে এত তো হইলাম আমারই নাম দেবো মাঝখানে নইল তা আমি উনতা না ওই উন থেকে আমি ফিরে আর রুমাকে বাড়িতে যাই নাই মানে ও তো রেডি হয়ে হয়েছে হ্যাঁ আমি তাহলে আর রুমাকে বলছি আমি এলা সমস্যা হয়েছে আমি এটাই গেড়িয়ে আসি রাস্তায় দিয়ে আমি আসতে আসি তুমি রেডিও থাকো ও তো রেডি হয়েছে আমি এখন ওদিকেও যাওয়ার পাই না এদিকে বিপদ হ্যাঁ তা আমি ওই সময় থিয়া রাগ করে থিয়া যে যা হয়েছে হয়েছে আমি ঢাকা চলে আসি ঢাকা পোস্তগুলো চলে আসি এসে আমার খালার বাসায় শুনে আমি প্রায় 15 দিনের মতো থাকি আর বাড়ির যোগাযোগ রাহি খালাক দিয়া টেলিফোন আর আইজেন খালা কী অবস্থা ওইদিক দেশে যাওয়া যাবো কি না একটু দেখো তুমি হ্যাঁ তো কয় যে হ্যাঁ যাওয়া যাবো যা এখন তো আমি 15 দিন 16 দিন পরে যখন গেছি আমি সবাই আমার দিকে কিরে তুই বলে চেয়ারম্যানের মেয়ারে বাই করে নিয়ে গেছো পাগল হচ্ছে কোনো চেয়ারম্যানের মেয়ে আর কোনো আমি তো করলাম আমার চেয়ারা হলো গাই মধুপুরে বান্দরের মতো আর হলো ফুলপুরি কার হাতে তোরা কি তুলনা দেশ আমারই হাতে চেয়ারম্যানের মেয়ে বাইরে দেবো কয় না শুনলাম এলাকা ধরে হয়ে গেছে তোর নাম করলাম না রে ভাই আমি আসলে সঠিক জানি না আমি ঢাকা গেছিলাম হ্যাঁ কয় না ঢাকা যাস না আমরা শুনছি সব তা আমি আর কারো বিশ্বাস করে করে দিন না দিন কই না এটা সম্ভবই না বলি না তো এই বাড়িতেই থাকি থাকার পরে স্কুলে আর যাই না ওই যে আমি স্কুল ছাড়ছি ওই দিনে পরীক্ষা হলে খাতা দিয়ে তারপর আমি কোনোদিন ওই স্কুলে তো দূরে আমি প্রথম 5-7 বছর ওই এলাকাতেই যাইতাম না ওই এলাকাতে যে এলাকায় স্কুল আমি ওই এলাকাতে পাড়াই দিই নাই 5-7 বছর পাড়াই দিই নাই আর যে গ্রামের মিয়া ওই গ্রামে আমি প্রথম ম্যাক্সিমাম 9 বছর যাই নাই গ্রামের ভিতর দিয়ে আমি কোনোদিনও যাইতাম না দরকার আমি 2-3 গ্রাম ঘুরে ওইটা যাইতাম যদি আমার প্রয়োজন হইতো কিন্তু ওই গ্রামের ভিতর দিয়ে আমি কোনো সময় যাই নাই গেলেই তো ওই যে অমুক যাইতেছে রে অমুকই এই কাজ করছে তা আমি কোনো সরমের ভয় আমি কোনোদিনও যাই নাই তো স্কুল আর যাই নাই বাড়িতে কাম কাজ করি
না কিন্তু আপনি রুমার কি করলেন
রুমার তো ওই যে ওই ভাবি ও তো আরে তো কইছে তুমি রেডিও থাকো
ও রেডি হয়ে আছে
ও রেডি হয়ে আছে ও তো জানে যে আসবই ও আরে থি আসবে আর ও তো আর জানতেছে না এইদিকেই তো হয়েছে তো ওই বাড়িতে কাজ কাম করি ওর এইভাবে চলতে থাকে 1920 হলে মায়ের কাটিং এইরকম ভাবে আমি ও বিষয় জোরে থাকি কি কমো ভাই এমনও দিন গেছে আমি না কান্দে কোনো দিনও ভাত খাই নাই কিন্তু আমি ভাতের সাথে কোনো দিনও রাগ করি নাই এক মুড়া দিয়ে মারিছে আমি আর এক মুড়া চোখের পানি ফালাসের ভাত খাসি আর আমার ওই ছোটো মা কইতে দেন খা বাবা আন তোর বাপে ভাই কী করবি এমন হয়ে গেছে 2-3 দিন না খাওয়া ওই ছোটো মা যদি নখ করে আর এক বাড়িতে ভাত রেহে আসতো চুরি করে রেহে আসতো যেন গেদা আসলি পারে কইতো যদি দেহে নিয়ে এসে খাওয়াই তো আমি দিশে পাইতাম যে আমার সৎ মা এগুলো রেহে গেছে ভাত টাত এগুলো রেহে গেছে ওই এইভাবেই চলতো এইভাবে যাইতো এইভাবে 2003-2004 আসলো আসার পরে আমি তো একটু বাড়িতে মার কাটিং চলে আমি আর কিছু কই না এইভাবেই এখন অপরাধ করছি না করলেও করছি আসি আসি ওই রুমার সাথে দেখা যায় ওর বাড়িতে আর যাই না সরমে ওই রাস্তাঘাটে দেখা হয় ওই স্কুলে যাবেন নলি ওই থামাই থামিয়ে কই কী ব্যাপার কই তুমি ওই দিন কনে গেলা তোমার তার কইলাম না কইলাম এই সমস্যা হয়েছে আমি এই জন্য চলে গেছি হ্যাঁ তো কইলাম কী অবস্থা তাহলে তুমি কী কখন নাও যাই কয় না এখন যদি বিয়া হরো তাহলে ময় মুরব্বীর মাধ্যমে কইলাম ময় মুরব্বী আমার বাপ তোমার দেখতে দেখতেই পারে না যদি বিয়া যদি করায় তাহলে আমার দাদা ছাড়া কেউ পারবো না কারণ আমার দাদা আমার খুব ভালোবাসছে তে রুমাক কই যে দেখো আমার দাদা যদি আসে তুমি যাইবে কইছে খালি তোমার দাদা আসলে হবো না তোমার বোন বোনের জামারে আনতে হবো তা আমি একসময় আমার বোনের জামারে যা কই দুলা ভাই আপনারা যদি যান তাহলে মনে হয় বিয়া দিব আর বিয়ার বয়সও তখন আমার নাই হ্যাঁ তো ওই দুলা ভাই কয় ঠিক আছে যা মনে একসময় যা পরে আমি বোন বোনের জামাই কাতে পায়ে ধরে আমি নিয়ে যাই ওই নিয়ে যাওয়ার আগে ওই খালা তো বোন সাথে যায় সাথে যায় ওই কি ওর সাথে বিয়া বসবি ও দুনিয়ার উজাই রে ওর সাথে বিয়া বসা যাবো না ওরাতে বিয়া হইলে তোর জীবন দুই শেষ তা আমি কই কে রে খালা তুবি না তুই এই কথা কর আমি কিছু কই না আমি কই কী ব্যাপার দুলাভাই গেছিলো কী হইলো কয় তোমার দুলাভাই তো পছন্দ হয় না ক্যা কয় তোমার খালা তুবি না সে এই কইছে আর আমার বাচ্চান কয় যে না এবার ছেলের সাথে মিয়া বিয়ে দিল না বললাম তুমি বসবে নাই তাই কো কয় হ্যাঁ বসবো তোমার দাদারে আইনো পর আমি দাদারে আর যে নিয়ে যাই আমি কাউরে জানাই না আমি দাদারে কই নো নানির বাড়িতে তাহলে বেড়াইবার যাম কয় নু যাই পরে নানির বাড়িতে না নিয়ে আমি নিয়ে গেছি রুমাগের বাড়িতে নিয়ে যায় আমি দেখা আছি যে আমার গার্জিয়ান নিয়ে আসি তাতে এখন বিয়া দিবেন কি না তো বলে যে ঠিক আছে সমস্যা না এইটা আমি পরে জানাম এইটা আবার ফের করছে কি জানাইছে আমার খালুক যে এরম এরম কথা আপনার বাইরের বেটা তো বিয়ে হইবার চাই তো কিবা কি দেওয়া টেওয়া যাবো নাই কইছে না চেঁড়া কাম কাজ করে না বাপের ব্যবসা বাণিজ্য আছে কিছু দেয় না খালি ঘুরে ফিরে খায় এই আর কাম তা তারা আবার কইছে যে না বিয়া সাদি আর দিব না তখন আমার মনের মধ্যে এমন জিদ উঠল কেরে আমি তো আপনাদের কোনো ক্ষতি হরি নাই কোনো কিছু না আপনি এই কথা কইলেন তখন আমি আমার খালু আইসে আমার বাচ্চা সুতা নিয়ে যাইতো সপ্তাহ শেষে আর মজুরি নিয়ে আসতো তা আমি বললাম যে খালু কইলাম যে খালু আপনি এই বলে কইছেন কয় না আমি কি কিছু কমু আমি কিছু কই নাই বললাম দেখেন যদি কয়া থাকেন তাও কন না থা কয়া থাকেন তাও কন কয় না আমি কিছুই বলি নাই কন্টান মানে কী শুনছো তখন আমি জিদ করলাম যে তুই আমার বিয়া সম্পর্কে এত এত কিছু আমি এমন কাম হল তোর মিয়া বিয়া দিতেও যাইতে পাইছে যাস তো তখন আমি পরিকল্পনা হয়েছেন কী হরা যায় কী হরা যায় একবার মনে মনে করে বাড়ির পূজা পিটিয়ামো আসতাম মতো আবার কই না পিটিয়ালি তো আমার মনের খুব মিটপো না তখন কই যে না কী করা যায় মানে না খালি চিনতে পাবনা হ্যাঁ আর ওই গমের বড়ি খাইতাম সিডাকশন ওরা ডাকশন ডেকাশন ফেনার গান এইগুলো খাইয়া গম পাইতাম আর খালি চেতন হইলে এই চিন্তা মনে করতাম কী করি কী করি তো হুট করে ওই আমার মামাদের যে সুতা রং করতেছে সুতার কালার করতেছে আপনার হাইড্রোস কস্টিক অ্যাসিড এইগুলো মিশ্রণ করা বাদে সেই একটা ধোঁয়া হয় ওইটা উড়িয়া যেত তাই মামার জিগে মামা এটা কী হলেন এটা কি পানি পানি কইতেছে এটাই অ্যাসিড কইলাম অ্যাসিড কইলাম এই অ্যাসিড দিয়ে কী হবো কই এইটাই তো এইটা মারা মাত্র মানুষ জলসে একবার পুড়ে আসে আসা যাবো কইলাম আমার হাতের বুঝে যদি এক ফোঁটা ফালাই কয় তরুণ জায়গায় পুড়ে একবার ছাই হওয়া যাবো কইলাম তাই কয় হওয়া তাই হবো তা আমি ওই মামা সুতা কাজ শেষে দিয়ে যে ওই অ্যাসিডের কন্টেনার দিয়ে কই রাখে পর দিই শহীদ নিচে পলি দিয়ে পেঁচাইয়া একটা বস্তার ভিতরে উঠা দিই শহীদ নিচে রাখতেছে এরকমভাবে তা আমি আবার ওই জায়গায় দেখি যে মামার অ্যাসিড কই রাখছে
প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে আপনারা শুনছেন সিক্রেটস আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি আশা করছি আমাদের সাথেই থাকবেন স্টে টিউনড সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট
লাভ হেট চ্যালেঞ্জ মোটিভেশন Lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
প্রিয় শ্রোতা আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4 আমি আর চিকি প্রিয়া আপনার সাথে রয়েছি আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই
আমি কি হই ওই অ্যাসিড বাজারে যাই যাই একটা বোতল নিয়ে আসি ফেনার গান যে খাই ওই ফেনার গানের বোতলে আমি নিয়ে আসি নিয়ে এসে শহীদ নিচে রাত্রে যাই রাত্রে দুপাই শুইতে দেয় আমার আমার নানি কয় কী কইসু কী করলাম নানি আজকে আমি দুপাই শুবো মানে গরম তো মাটির ছুই মাটির ছুলি শরীর ভালো থাকবো না মাটির ছোঁয়ার কথা কয় মাটির ছুঁয়া রাত্রিবেলা তো অ্যাসিড আমি এক বোতল চুরি করি
কী চুরি করেন
অ্যাসিড
এই কাজগুলো কি ঠান্ডা মাথায় করতে
একবারে ঠান্ডা মাথায় আমি
ওকে তারপর
অ্যাসিড চুরি করি চুরি করে আমি দেখতে আসলে অ্যাসিডের পাওয়ারটা কী দিলাম আমি এটা যাচাই হইল আসলে তো কই আমি নিজের হাতের ঘুরি ফালাম কিন্তু মামা কয়েছে যারা যেন ফালাস না ফালালে কিন্তু পুড়ে ছাই হওয়া যাবো ভয়ও করে আবার তা আমি কী করছি এই একটা কাঠির মাথা এরমভাবে আমি ন্যাকড়া পেঁচাছি ন্যাকড়া পেয়েছি ওই অ্যাসিডের বোতলের মধ্যে শুধু দিছি আর উঠাছি দেখি ওই ন্যাকড়া পুড়ে একবার ছাই হওয়া গেছে তখন তো কেলাম যে না এটা তো আসলে অরিজিনাল অ্যাসিডই তো ওই অ্যাসিডের বোতলে আমি সবসময় পকেটে মুহার একটা আটটায় একটা রাহি কিন্তু আমি কাহলে বুঝবার দিনে আমার কাছে অ্যাসিড আছে প্রথম দিন আমি যাই খালুর বাড়িতে যাই যা আগে দেহে আসি যে আসলে অ্যাসিডটা কোন জায়গায় মারা যাবো আর কোন জায়গায় থেকে মারলি পারে আমি এই গ্রাম থেকে বাইরে আসবে পারব আমি এই পরিকল্পনা করি প্রথম দিন যাই হ্যাঁ যাওয়ার পরে যা দেখেন আমার খালু বাড়িতে নাই উনি কাজ করে তাঁতের কাজ করে টাঙ্গাইল হ্যাঁ তুই করলাম আসে কে কে তুই করলাম যে আসে তাহলে খালাতো ভাই সেও আলিয়া মাদ্রাসায় যায় তা আমি দেখি কোন সময় লোকজন কম থাকে আমি এই সময়টা আগে ধরি ধরে থেকে কেসিও গড়িতে আমি সব কিছুই করে রাখি, এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমি যাবো। তা আমি যাই দুপুর টাইমে, যাই দুপুর টাইমে যাই, যাওয়ার আগে আমি ঘরের ভিতর শুয়ে থাকি, শুয়ে থেকে আগে বুঝি পরিকল্পনা যে ঘরের ভিতরেই মারি যাচ্ছে দরজা বন্ধ হয়ে যাবো না বাইরে যা মারমু। তো যাই গে ওই এরম করতে করতে ওরা আমি টের পাই আর কি, যে ওর কাছে নিশ্চয়ই কিছু আছে, কিন্তু এতক্ষণ ধরে ঘরের ভিতরে একা একা বাইরেও না গে ঘরের ভিতর থেকে। হ্যাঁ এখন দেখি যে এক দেড় ঘন্টা চলে যায়, আমার খাওয়া তুবে না, বাড়ির ভিতরে আসে না, ঘরের ভিতর তো দূরে স্থান, বাড়ির ভিতরে আসে না। আমি কী রে বাড়ির ভিতরে আসে না কে? তাই আমি বাড়ি দিয়ে পাশে পাশে খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে দেখি আপনার পুকুর থেকে আপনার সুতান লাইড়ে দিয়ে উঠে আসতেছে। হ্যাঁ তো একবার আসলো, তা আমি চিন্তা করলাম যে এইটাই সুযোগ, ও তো দ্বিতীয়বার ফের আসবে এই জায়গা দিয়ে আসবো। তো মেন রাস্তার উপরে সড়কের উপরে আমি দাঁড়ায় থাকি, একটা গেট আছে, যে ও গেট ঠিক গেট গেট যেই বাইরে হবো গেটের বাইরে ওলি বাইরে আমি মারে দিব আসি।
আচ্ছা
আমি বোতল টতল খুলে আমি ওকে ওরে রাখি। তো আমি ওই এই গেটের ফুটা দিয়ে আমি দেখি যে আসতেছে নাই, হ্যাঁ আসতেছে, যেই দেখি আসতেছে আমি গেটটা বাম হাত দিয়ে এরম টান দেয়, যেই বোতলটা এরম ডাইনাতে নিছি ও আমার কাছাকাছি এসে ও মানে ঘুরে উঠছে, বিপরীত দিক ঘুরে উঠছে, যেন আমার হাতের ভিতর মনে হয় কিছু আছে। বিপরীত দিকে ঘুরেটা ও যখনই দৌড় দিতে যায় আমি হরে কি ওই অমনি ওই বোতল দিয়ে পিঠের মাঝখানে মারিয়ে দিয়ে যায়।
ওকে ওকে ওর অপরাধটা কি ছিল? শুধু মানে হ্যাঁ বলেন,
ও যদি সাহায্য হইতো তাহলে অবশ্যই আমার বিয়াটা হইতো,
ও সাহায্য করে নাই বলেই আপনি ওকে অ্যাসিড মারলেন। প্রিয় শ্রোতা স্টাক হয়ে যাওয়ার মতো বিষয়, কিন্তু স্টাক হয়ে থাকেনি জীবন, সামনের দিকে এগিয়েছে, আমরা গল্পটা শুনবো। তারপর
তো ওই ওই অ্যাসিডটা ছুড়ে মারার পরে মানে এই এক দেড় হাত হবে গলিটা এরকম দুই সাইডে ঘর, ওই অ্যাসিড ছুড়ে মারার পরে ও যে একটা চিৎকার দিছে, ওই চিৎকার কি দিয়ে ভাই আমার কানের মধ্যে আমি আজও বাজে, আমি বালিশে মাথা রাখতে পারি পাই না, আজ ও যে একটা চিক করে দিছে কানের মধ্যে আমার দাম করে মনে হয় যে একবারে পর্দা মনে হয় ফাইটে আমার আর মগজে সকল ওই চিৎকার আজও আছে।
আপনি কিভাবে গিয়েছিলেন? নাক চোখ মুখ পেঁচিয়ে?
আমি কিছু পেঁচাই নাই, শুধু গায়ে একটা এইরকমই শার্ট, একটা টাইট ফিটিং একটা শার্ট আর একটা একটা প্যান্ট।
আল্লাহ হেদায়ত করুক ভাই আপনাদের। আমি এই অ্যাসিডের বিষয়ে আই এম সরি টু সে আই নেভার এভার মানে আমি কখনো কাউকে, আমি ভিকটিম থেকে নিয়ে আসছি, বাট অ্যাসিড ছুড়ে মেরেছে তাকে কখনো আমি আমার শোতে জায়গা দিইনি। বাট আজকের স্টোরিটা এখানে থেমে থাকবে না, আজকের স্টোরিটা টার্ন করবে অন্যদিকে প্রিয় শ্রোতা, যে কারণে আমি ওকে ফ্লোর দিয়েছি। আপনি একটু সামনের দিকে আগান। হ্যাঁ তারপর কি হলো?
তো ওই চিৎকার মেরে যে পড়ে যায়, পড়ে গেলি আমি পুকুর থেকে দু তিনটা ছেলে গোসল করতে আসতেছে। হ্যাঁ তো আপনি আমার ফেস চেনে যে ও মুখের খালাতো ভাই, ও যে গল্লির ভিতর পড়ে আছে ওরা তা জানে না, কিন্তু ও যে চিৎকার মারছে আমি এই কানের ভিতরে আমি নখ দিছি কিরে, এখন শব্দ হয় গিয়ে কানের ভিতরে দিলিবার। ওই ছেলেরা যখন ওই গেটটা পার হয়েছে দেখা যায় গেটের দুই গলির মাঝখানে একজন গড়াগড়ি খাইতেছে, কিন্তু ও আর বলতেছে না যে কি মারছে, ও খালি করতেছে আমার পিঠ জ্বলিয়া গেল, আমার পিঠ পুড়িয়া খাইয়া গেল। হ্যাঁ আমি ওখান থেকে ও চিৎকার দিলে আমি 100 গজ দূরে যাই, আমি জুতাটা আছে জুতাটা আমি ফিক্কা ফালা দিই, ফালা দিয়ে আমি ওখান থেকে দৌড় শুরু দিই, আমি দৌড় শুরু দিই, দৌড় শুরু দিলে ওরাও পিছিয়ে পিছিয়ে তিন চারজন দাওয়া করে। তো আমার সামনের মানুষ দিকে কিরে দৌড় আসকে, বললাম বাজারে যাওয়া প্রতিযোগিতা দিছে যে আগে যাইতে পারবো হে 1 লিটার কোকো কোলা খাইবো। তো ওরা ওরা পিছন থেকে বলতেছে ধর ধর ধর, কি হয়েছে তার বলতেছে না।
হ্যাঁ
তা আমি চিন্তা করলাম আমি যদি মেন বাজারের ভিতর দিয়ে ঢুকি তাহলে তো আমি ধরা খাওয়া যাবো। আমি কি করছি মেন বাজারে যাওয়ার আগে হাতের বাম দিকে রাস্তা ছেলে মরিয়াতে ঢুকে পড়ি, ঢুকে পড়ে দুই তিনটা বাড়ি আমি ওভারটেক করি, করিয়া এক ওভারটেক করার পরে দেখা যাচ্ছে ওই আমার যে প্যান্ট ছিঁড়িয়া গেছে এই জায়গায় অ্যাসিড লেগে প্যান্ট পুড়িয়া গেছে, ইনে টান লাগে প্যান্ট এই জন্য আর দৌড় দিবার পাই না। আমি কি হচ্ছে এক বাড়ির পিছিয়ে ওয়া প্যান্টটা খুলে ফালা দিছি, দেন নিচের এই শর্ট প্যান্ট পরে আই, আমি মনে হয় পুরা চড়া পাতিলে বিজাড়া দৌড় মারছি, ওরা আর আমার দেখতে পারে না যে আমি কোন দিক গেছি। হ্যাঁ খোঁজাখুঁজি করে তোরা ধারণা হয়েছে হয়তো মামার বাড়িতে গেছে, না হলে যমুনা নদীর সাইডে ওই পারে গেছে, এছাড়া তো কোনো দিক যাওয়ার রাস্তা নাই। তা আমি মন থেকে অ্যাসিড মেরে গেছি, যাওয়ার পরে যা দিয়ে আমার মামাতো ভাইয়ের বউ উনি পাটায় মরিচ বাটতেছে, হ্যাঁ তো যায় উনার সামনে দাঁড়া মরে খাড়া আছে, খাড়া বাদে উনি ফিরে যাতে আমার কাছে শর্ট প্যান্ট খালি কইতেছে কী রে তোরে অবস্থা কেন? তো বললাম ভাবি তুমি একটু ঘরের মধ্যে এসে তোমার হাতে আমার পার্সোনাল কথা আছে, কয় কয় হিনি কয় সমস্যা কি? বললাম না তুমি আইসো একটু। হ্যাঁ তো বলতেছি ভাবি এবার কথা আমি তো একজনে অ্যাসিড মেরে ঠিক আছি। তো অন্তন ভাবি হই না কী কস উনি আমার মনের দিকে তাকায় আছে, হ্যাঁ আর কথা কয় না, কী করলাম কী ব্যাপার কী কো না কে তুমি কিছু কও? টাক মারিস করলাম খালা তো বিনে করবো না আস। আমি কই আমি কি করবো, তাহলে কি করবি তুই, তোরে কি কেউ ধরছে? করলাম না ধরতে পারে না, আমি কুন্দুরাম বাবু এই পর্যন্ত পালায় আছি। হ্যাঁ তুই কয়তো তাহলে এক কাজ কর, তুই এই ঘরে রাখলি তো আর এই বাড়িতে আসবো। এই কয়া আমি ওই কাবিকে এই কথা বলছি বলে হ্যাঁ ও আমি বাড়ির ভিতরে আমি পড়ে গেছি যে আমার জ্ঞান নাই। হ্যাঁ জ্ঞান নাই তো আমার ওই ভাবি আবার কি করছে টাইনিয়া টুইনে বারান্দায় নিয়ে পানি ডেলতে আসে, আমার পানি পুনি ডেলতে আসে, আমি আর জানি না। আমি তো কয়া ওই কষি যে ভাবি আসি মারছি এই পর্যন্ত কয়াই কি কথা কয় না কয়া আমি ওই দাম করে গেছি পড়ে মাটি। যাওয়ার পরে পানি পুনি ডালছে, ডালার পরে ইতিমধ্যে ওরা খোঁজাখুঁজি শুরু দিছে, ওরা তো ওই দিক চিকা চিকিয়েছে কি হয়েছে বলে অ্যাসিড ছুড়ে মারছে। কাক বলে অমুকে কেটা মারছে বলে ওর খালার তো ভাই কোন দিক গেছে বলে এই দিক গেছে। তখন তো ওরা খোঁজাখুঁজি ও ও মুহূর্তের মধ্যে এই আধা ঘন্টার মধ্যে পুরো দুই তিন লাখা ধরে জেনে গেছে গা। হ্যাঁ আমি আমি যে ওই বাড়িতে আসি ইতিমধ্যে খুঁজতে 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 ওই বাড়িতে একজন আসে, আসে দেখা যায় আমাকে পানি ডেলতে আসে। হ্যাঁ পানি ডেলতে আসে আমার মামাতো ভাইয়ের বউ আবার কি করছে আমার মামাতো ভাই সবাই দেহে নিয়ে এসে, দেহে নিয়ে এসে বলছে যে এভাবে কথা তোমার ফুয়াতো ভাই তো এই কাজ করেছে এখন কি করবে তাড়াতাড়ি ওর বাড়িতে খবর লাগাও। হ্যাঁ তো বাড়িতে খবর লাগাও তো ওর তো জ্ঞানই নাই খবর লাগাবো না বলে না খবর লাগাবো কয়াতে উনি পড়ে অজ্ঞান হয়েছে। তা আমাকে বললাম আমি তো আমার জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরা বাদে আমি কোথায় ভাবি আমার খিদে নাকছে খুব, আমি ভাত খাসি সকালবেলা বিকেল কাছে আমার খিদে লাগছে, আমি তো না খাই সন্ধ্যাও থাকি না নুন হাঁক পান্তার পশাপাশি যাই আমি খামুই তুমি আমার বাদ দেয় আমার খুব খিদে নাকছে। হ্যাঁ আমি যে অ্যাসিড মেরে দিয়েছি আমারও দান দায় নাই তো পরে ডাইল দিয়ে আমাকে বাদ দিয়েছে ডাইল দেয় ক্ষুদা ডাইল কোথায় কিছুই নাই বললাম কাঁচা মরিচ পেঁয়াজ নাই কয় আছে বললাম তাই দাও তুমি। তা আমি ওই ডাইলটা ভাত খাইতেছি তো আমার একটা আমার ছোট্ট একটা রুমের মধ্যে আটকা রাখছে আর ওই মাঝে মধ্যে এও একজন এক দুজনের আইসে এসে জিজ্ঞাসা কি বাড়ি কই হ্যান ত্যান বললাম বাড়ি অমুক জায়গায়। হ্যাঁ তা আমি কয় তুই এই কাজ করছো কে বললাম কি করছি কয় তুই বলে অ্যাসিড মারছো বললাম হ্যাঁ মারছি কী সমস্যা কী। হ্যাঁ তা আমার একটু বিশ্বাস আছে যে যতই জ্বর তুফান আসুক আমার মামাতো ভাইরা সামাল দিবার পারবে আমার এই বিশ্বাস আছে। হ্যাঁ তা আমাকে ওরা আইসে এলাকার যুবক পোলাপান আইসে ওরা জোট বান্ধে আইসে আইসা কয় যে ছেলে যদি এই বাড়ির থেকে বাড়ায় বিচার না দিয়ে পুরো বাড়ি কিন্তু আগুন লাগাই দেবো। ওরা আমার মামাতো ভাই কয় সমস্যা নেই আর আব্বারে খবর দিছি আসতে আসে সমস্যা নেই যেহেতু একটা মীমাংসা করে দিয়ে যাইব। তারপরে কলি আমি আমার জ্ঞান ফেরা আমি বাদ টাদ খাওয়া দুইটা ওই বললে শুনে আমি মামাতো ভাই ডাক দেখ ওই যে আব্বা আসলি তো আমাকে মারিয়া ভালো তুমি এক কাজ করো আব্বা আসুক বা না আসুক আব্বা আসলি আমার কিছু যায় আসে না, না আসলেও কোনো কিছু যায় আসে না, দাদা জানি আমার অবশ্যই আসে দাদা না আসলে কিন্তু আমার উপায় নাই। আমার আব্বা আবার আমার দেখতে না এসে আগে আমার মানে তার বাইরের বাড়িতে গেছে আমার খালুর বাড়িতে গেছে পরে আমার আব্বা আর আমাকে দেখতে এসে নাই ওই ওই জায়গায়। হ্যাঁ তো কইস আচ্ছা সমস্যা নেই কে যেটাকে আমরা দেখতেছি এই কে আব্বা আপনার ওখান থেকে উনি সিরাজগঞ্জ নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে আমি তো আমার মামার বাড়িতেই তো রাত দুইটার দিকে আমার দাদা আমাকে দেখতেছে কইতেছে দাদু ভাই এলাও উঠেছে কইলাম কী হয়েছে কয়লার দরকার আছে একটু সই দেওয়া নাকব। হ্যাঁ কইলাম এত রাতে কিসের সই হ্যাঁ কই না তুই এত বড় কাজ করছু সইটু না দিলে কাম হবো না কেস কাহিনী হইবার পরে এমনকি ফাঁসিও হইবার পরে কইলাম ওই হবো ও দান্দা ধরে না যাও। হ্যাঁ তোমার এক নাতি না থাকলে আরও তো আছে চাইড আমি নাই তাতে কী হয়েছে কয় না তুই ওটাকে একটু খালি একটা সই দিব বলে একটা সই দেওয়া লাগবে বলে হয় একটা সই দেওয়া লাগবে। হ্যাঁ তা আমি যখন সই দিতে আসি এসে দিই অনেক লোকজন চেয়ারম্যান মেম্বারও তখন ওই সময় বাবলু চেয়ারম্যান উনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তো আমাকে জিজ্ঞাসা করে ছেলে তোমার নাম কী কই আমার নাম মনির। হ্যাঁ কই বাড়ি কই কইলাম বাড়ি অমুক জায়গায় বাপের নাম কী কইলাম যে বাপের নাম রফিকুল ইসলাম কয় অ্যাসিড ছুড়িয়া মারছো তুমি আর অপরাধ কী জানো বলে কি মৃত্যুদণ্ড না না হলে সর্বোচ্চ সাজা চোদ্দ বছর না হলে মৃত্যুদণ্ড আর বেশি কিছু তো না আর বেশি কিছু না মানে কইলাম হয় আর বেশি কিছু কী হারবেন ওই ফাঁসি পর্যন্ত এছাড়া আমার কিছুই করে হারবেন না। হ্যাঁ ওয়ার চেয়ারম্যান কয় তুই কার সাথে চোখ রাঙিয়াঙ্গে কথা কাছটি জানোস কইলাম আপনি কি আপনি এলাকার চেয়ারম্যান আপনি পুরো ইউনিয়নের চেয়ারম্যানের ব্যাপার আমার চেয়ারম্যান তো আপনি না আমার জীবনের ডিসিশন আপনি নেবেন কি সমস্যা নাই আপনি কী সমস্যা পুলিশে ধরে দেবেন দেন কোনো সমস্যা নাই গে আমি সব কিছু ত্যাগ স্বীকার হয়ে এই কাজ করছি। হ্যাঁ তখন তারা আর কি মনে হলেন যে আমার কয় আর তার সইনি সইনি আর পাঠাইয়া দে তারপর আমি বলি যে ঠিক আছে সমস্যা নাই সই আমি দিব সই দিব না কি আছে। হ্যাঁ আসলে সই দেওয়ার আগে মানে ওনার মানে আমার খালুর কখের মুরব্বীরা বলতেছে যে না এই ছেলের সাথে তো বিয়ে শাদী হলি মিয়া সুখী হবো না, তো যত জরিমানা হয় আদায় করে এদের ছেড়ে দেও। হ্যাঁ, তারা 7 লাখ টাকা আর কি জমি জরিমানা দাবি হয়,
মানে আপনার খালাতো বোনকে অ্যাসিড মারার কারণে।
হ্যাঁ, অ্যাসিড মারার কারণে।
আচ্ছা,
তো আমার একটু বিশ্বাস আছে যে আমার আব্বা যে কোনো দুই মুহূর্তে 5-10-15 মিনিট 1 ঘন্টার ভিতরে 5-7 লাখ টাকা গোছ করা তার কাছে কোনো ব্যাপারই
নেই।
তাই আমি জিজ্ঞেস ওরা দাবি করে হলদি ভরে আমার আব্বা প্রথম দাবি কয় যে 3 লাখ টাকা দিব, 3 লাখ টাকা দিব আর মিয়া বিয়া দিতে যত খরচ হয় আমি দিব, এই কথা বলে। তারা কয় না চলবো না।
ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজে কিভি আপনার সঙ্গে রয়েছে। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম।
হ্যাঁ, তো বলে জিজ্ঞাসা করে তাহলে আপনারাই বলেন কত হলিবার মীমাংসায় করবেন। হ্যাঁ, তো তারা আর কি লাস্টে 5 লক্ষ টাকা পর্যন্তই করে। তা আমার আব্বা কয় ঠিক আছে কোনো সমস্যা নাই, 5 লক্ষ টাকা পেটেয়া দিমু আর যত চিকিৎসা বাবদ যত যা লাগে সব আমি দিমু। হ্যাঁ, তা আমি ওই সিগনেচার দিয়ে থেকে আমি যা শুয়ে বসি। হ্যাঁ, তা আজানের সময় আমি উঠছি, ওঠার পরে এই বললাম যে খিদে লাগছে আমি খামু, পান্তা আছে নাই, গরম গরমের দিন বললাম পান্তা থাকে তো পান্তা উন্তা দেন আমি খামো, আমার খিদে লাগছে খুব। আমার মা আমি বলতেছে কি ব্যাপার তুমি খাওয়া নিয়ে আসো ব্যস্ত হইলে, বললাম যে খাওয়ার জন্য পেটের দিকে কত কিছু, পেট যদি মানুষের না থাকতো মানুষ এত জীবনে পরিশ্রম করতে দেয় দেয়। তারপর আমি টেহা কাজা নিয়ে ভাত রাত আমাকে দেয় না, না দিলে আমি মন থেকে হাইটে আপনি টুকটুক করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পশ্চিম টোল প্লাজার ওখানে গোল চত্বরে এসে আমি দাঁড়াই। দাঁড়া চিন্তা ভাবনা কই যাবো, ঢাকার দিকেই যাবো না বগুড়ার দিকে যাবো? বগুড়ার দিকে গেলি তো জানা জানি হয়ে যাবে যে বগুড়ার ফুপুর বাড়ি আছে ওখানে মনে গেছে। যদি আমি ঢাকার দিকে যাই তাহলে তারা তো সহজ আমার খুঁজে বাইরে করতে পারবো না। তা আমি করি কি টাকে হয়ে ওখান থেকে 50 টাকা দিয়ে আমি এসে মহাখালী নামি টাকে, মানে ওই উত্তরবঙ্গে থেকে যে কাঁচামালের টাকগুলো আসে ওইগুলো চলে আসে। আমি এসে মহাখালী নামি, আর মহাখালী নামি আর মহাখালী নামি কই যাবো এই চিন্তা ভাবনাই করি, চিনি না তো কোনো জায়গায় যামু কই এখন চিন্তা ভাবনা করি। করতে করতে আমি এক রাত মহাখালী বাস টার্মিনালে কাটাই।
আচ্ছা,
তখন আমার মনে হয় যে আমার বড় খালা কইছে যে উনি থাকে হলে পোস্তগোলা পশ্চিমে করিমুল্লাবাগ ওই জায়গায় থাকে, পোস্তগোলা বিদেশে যখন যাই তখন সকালে বেলা ওঠে। হ্যাঁ, যা দেখি যে যে জায়গায় আমার খালার বাসা আমি ওই জায়গাটা নাহলে 50 বার গেছি। পরে বললাম এখান থেকে না সকাল থেকে ঘুরতেছি কতবার আসতেছি যাইতেছি এই জায়গা দিয়ে, পরে খালার বাসায় যাই, খালার বাসায় গেলি পারে খালা তো খালু দেখা পায় কিরে তোর অবস্থা কে। হ্যাঁ, তো আমি আর কই না কিছু কোনো কিছু কই না যে এই করছি। হ্যাঁ, তো খালু কয় তাহলে গোসল দে, গোসল দে খা দে ঘুম দে, দুদিন ধরে মানে দেয়া যেতে আসে তো টোকা গেলে হিরণসি, তো হিরণসি কে আমি তখন ওটা বুঝি না। তো আমি খালাকে হিরণসি কয় কে কয় ওটা তুই বুঝবি না, গ্রামে থাকস তা হিরণসি তোরা চিনবি না। আমি ডুব গোসল দে খা দে ঘুম দি, আসের দিকে আমার খালা তো ভাই কয় যে ভাই নেওয়া যায় পোস্তগুলা বিরিয়ে যা বেড়ায় আসি। আমি এইভাবে দেখা যায় হুনে 15 দিনের মতো থাকি, 15 দিন পরে হুন থেকে আমি আসি তেজগাঁও কুনিপাড়া আসি মহাখালী, আসে আমার মামার ওই জায়গায় থাকি আপনি প্রায় 1 মাসের মতো। আর ওই যে খালি দান দাইছে ওই শিক্ষার যে দিয়েছে ওই কানের মধ্যে খালি ওই শব্দই আমি কই করি অ্যাসিডটো যে মারলাম, আসলে অ্যাসিডটা লাগছে কোন জায়গায় আর ও যে শিক্ষুর দিছে কী জিনিস এরকম যে আর শিক্ষুর দেওয়া লাগবে যার জন্য। আমিও হন থেকে না আর কল পাই না তাহলে আমি আলো দেখবো, আমার দেহার খুব ইচ্ছা হয়েছে। যোগাযোগ করি না, ওখান থেকে যাই আমি বগুড়া শেরপুর নামে, ওখান থেকে আমি মির্জা বলেছি আমার ফুপুর বাসায় যাই। তার আগে এর মধ্যে ওই ওটা ওটা যে মিটছে, মেটার পরে ওই যে আমার খালাতো বোন যে স্কুলে পড়তো ওই স্কুল থেকে ওরা আবার ফের কি করছে, স্কুল কমিটি আবার চাপ সৃষ্টি করেছে যে কিরে আমাদের স্কুলের মেয়ের অ্যাসিড মারল আর বিচার আহুন, আমরা তো কোনো কিছু জানবার পারলাম না। ওরা একটা ওইরকম একটা বিশৃঙ্খল সৃষ্টি করছে আর কি। তো আমি ওই ফুফার টানে যাই, ফুফা দেখা যায় বৃহস্পতি এই আমাদের শনিবার আর এই মঙ্গলবার এই দুই দিন আমাদের বাড়িতে লুঙ্গি দিবার যায়। আমি ফুবার থেকে এগুলা শুনি, আর ওই দেখা যায় সারাদিন ওই সারাদিন গম খালি দেখা যায় এক বেলা খাসি তিন বেলা খাই নাই, যে ভাত না খা আমি এক সন্ধ্যা থাকতে পারলাম না। আর এই মানুষ দুই দিন তিন দিন না খায় খালি গমই পারি। ওই গমের বড়ি কিনে নিয়ে আসি আমার এক বন্দুক দিয়ে, কিনে নিয়ে এসে ওই গমের বড়ি দুটো তিন ধরে খাই, খাওয়াতে হয় যে সবসময় গম, যে গমের মধ্যে থাকলে মনে হয় তাহলে ওই দান দামার মনে হবে না, কানের মধ্যে মনে হয় শব্দ ঢোকবো না। খাওয়া দাওয়া নাই ওই রকম গম পারি আর ওই গমের ওষুধ খাই। এক সময় দেখা যায় আমার গমই হয় না, পরে আমি বন্দুক কইছি কি বন্ধু কি ওষুধ নিয়ে এসে দিচ্ছিল, এই ওষুধে খাতে গমই হয় না। খোঁজ লাগায় ফুবা কইছে, এবার আমি ফুবার কাছে কই ফুবা খালা তুমি না আছে কোন জায়গায়, আর আমার ছোট মা একজন জিজ্ঞাসা করেন যাওয়া আমার দেহার খুব ইচ্ছা হয়েছে, কয় কে কলাম যে ও যে চিক করে দিছে কি জন্য, আমি এইটু দেহার নিকে আমার খুব ইচ্ছা হয়েছে আমার এইটু। পরে আমার ফুবা যায় আর কি, আমার ছোট মা এক বলে যে গেদা তো আমাদের ওই জায়গায় আছে তে আল্লাহ দেখবে আর চায় ঠিক আছে। তো আমার ছোট মা আবার কয়ে দুলা ভাই তাহলে আপনি কথা খালি কইেন না, আমি দেহানের ব্যবস্থা করতেছি। তো বললাম যে কোন জায়গায় দেহানের ব্যবস্থা হয়েছে, তো আমার ফুফা কলের সমস্যা না আমি খোঁজ তোমাকে এনে দিবনি, কোন জায়গায় নিয়ে রাখছে আমি নিজেই জানি না। আমি সব আত্মীয় স্বজন বাড়ি খোঁজ নিছি যে আমার খালা তুমি রাখছে কোন জায়গায়, আমি কোন জায়গায় খোঁজ পাই না,
মানে ওকে দেখতে চান
মানে দেখুন যে আসলে আর অ্যাসিডটা ছুড়ে মারার পর আর অবস্থা দেখে আমি এটা খালি দেখবো আর কিছুই না। খোঁজ পাই না পাই না পাই না পাই না না পায়ে আমার মনে মধ্যে এক খকটা লাগে, আমার ছোট মাও তো ধর্ম আত্মীয় করছে তাহলে মনে ওই বাড়িতে আছে, কারণ সব আত্মীয় স্বজন বাড়ি আমি খোঁজ লাগাছি কোনো জায়গায় নাই তাহলে ওই জায়গায় আছে। আমি আবার ওই কী করি, আমি আমার ফুফা ফুফুক না কয়ে আমি বাইরে যাই, বাইরে যাই আমাদের মাস্ক লাগাই, আমি মাস্ক লেগে আমি যাই এলাকায় যাই এলাকায় যাই না আমার গ্রামের দুই তিন গ্রাম ফাঁক দেওয়া রাস্তা, আমি ওই দিয়ে যাই 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 হেরান ওই বাড়িতে যা আছে আমি তাও শিওর না। তা আমি হুট করে যাই, যাওয়ার বাদে যে বাড়িতে রাখছে উনার তো আমি দেখছি, নানি হরিয়া কই উনার আমি দেখছি। তো যাওয়া বাদে ওই নানি আমার কাছে কী ব্যাপার নাতি তুই এই জায়গায়, বললাম তোমাদের বাসায় কি কোনো মেহমান আছে, কয় হওয়া আছে একজন, কইলাম যে নাম কি, তো কয় যে নাম হলো এই, তো আমি কইলাম যে গেছে কই, কয় ডাক্তারের ট্রিটমেন্ট নিবার গেছে, তো বললাম আসবো কখন, কয় যে আসবো যে কখন তা তো শিওর নাই, কয় কে করলাম আমি আলো দেখবো। তা আমি নানিকে আর কই নাই যে কাজ আমি তো করছি, কয় আচ্ছা ঠিক আছে দেরি হওয়ার, তা আমি দেরি হতে তুই মাগরিবের আজান দেয় না আসি না। তা আমি আবার চলে আবার ফের বগুড়া চলে গেছি, ফিরে যাওয়ার পরে বগুড়া ফিরে যা দুই দিন থাকি, থাকার পরে না আমার গম হয় না কিছু, তো আমি কোনো দিকেই শান্তি পাই না। তা আমি বাড়িতে ফোন দিছে আব্বার মোবাইলে ফোন দিছি, দিয়ে আমি করছি যে মার হাতালা করছি খালার হাতালা কথা বল, দিছে খালার কাজ দিছে, করলাম যে কি অবস্থা খোঁজ বাজো নেন না আমার, তোমার চলা জুলো আমার কাছে হাতে টেয়া পয়সাও নাই, কীভাবে চলতে হি না চলতে হি, তো কইতেছে তুই কই আসস, করলাম যে আমি কই আস আপনি তো জানেনি, কয় আসা ঠিক আছে আমি দেহানের ব্যবস্থা করবো নি তাহলে তুই বাড়িতে, তো করলাম কখন আসবো, কয় যে বিকাল টাইমে আসবো যাতে কেউ না দেয়। এবার ছোট দিন তো আমি বিকাল টাইমে বাড়িতে যাই, বাড়িতে যাই না বাড়িতে যাই তাও আমাকে দেখায় না, শুনি যে বাড়িতে আসেন কই আছে তাও জানি না, দেখায় না না দেখালি এক পর্যায়ে আমার আব্বা আমাকে মানে দেখে দেখে যে আমি বাড়ির পিছাড়ায় আমি বসে আছি। পরে দেখে দেখা হলি পারি ওই রাত্রি, তো দেখা হলি পারে আমার কাছে কিছু কয় না, তো আমি বলছি না আব্বা মনে হয় কিছু কবো না, দেখলো যে তো কিছু কবো না মানে কলিতা তখন কইলেনি এ যে এরকম লোক। তা আমি নক করে আসি, নক করে থাকা বাদে রাত 8টার দিকে আমার দাদা জামাক দেখতেছে, আমি শুয়ে পড়ছি ওই যে তাত ঘরেই শুই, আমার দাদা জামাক দেখতেছে, কইতেছে ওটা ক্রিম কলম কে কি হয়েছে, কয়েন ওলা ডুব গোসল দেয় আনে গো, কলম এত রাতে ডুব গোসল দেয় কি হবো, হ্যাঁ কয় না দরকার আছে নু যাই, তা আমি গেছি যায় আমি ডুব গোসল দিয়ে একটা নতুন লুঙ্গি দিছি, আমি লুঙ্গিটা পরছি, হ্যাঁ পরার বাদে দিদিকে বাড়ি ভরা মানুষ, কেটে এত মানুষ কে না আমার দেখতে রয়েছে সবাই, যে আমি আসিড মারার পরে এখনো কিরম আছি, আমার বইয়ে হিম্মত আছে কি না, তেমন সেই জন্য মানে আমার দেখ দেখার জন্য সবাইছে আসা বাদে হুট করে দেখছেন আমার চাচাতো ভাই শ্বশুর উনি আবার হাফেজ, তো উনি এসে করতে পুত্র আইসো এদিকে আইসো আল্লাহ, তো গেছি যা আন ফিরে আর বসে করতে বসো, তো পরে দেখছেন ওই বিয়ার যে ই কলমা পড়ায় ওইটা দেখে কইতেছে, তো কইছেন আমি তো বিয়া করবো না, কই কে বিয়া করবে না কে অ্যাসিড মারি তো বিয়া করবে না, কলাম বিয়া হওয়ার জন্য তো আমি অ্যাসিড মারি নাই, আমিও বুঝাবার চাচ্ছি যে একজন মানুষের কষ্ট দিলে যে নিজেরও কষ্ট কোথায় লাগে, বুঝানোর জন্য অ্যাসিড মারছি, হ্যাঁ একপর আমি বিয়ার আসর দিকে আমি উঠে গেছি, মানে বিয়া কি বাড়ির সবাই বাড়ির লোকজনে আশেপাশে বাঘি শরিক আড়াই আমি উঠে চলে আসছি, আসে আমি আবার শুছি, তখন আমার দাদা এসে করতে হ্যাঁ কি উঠে আসলো কে কলাম হয় মনে বিয়ে পড়াইব, বিয়ে করবো না তো, আর বিয়ে হলে আমি বেকার লোক নিজের বাধ্যটা এবার পাই না বিয়ে হওয়ার, কয় তুই খালি বিয়াটা হওয়ার যত সমস্যা আছে আমি দেখি, কলাম না বিয়ে সাথে আমি করবো না, বিয়া বাদ দেয়া কী আছে তাই কার তোমাকে তো মনে করা দিছি যে যত টেয়া পয়সা লাগে মিটাই বিয়া, হ্যাঁ তো করতে আছে না টেয়া পয়সা তো মিটাবার পাই না ঝামেলা হয়েছে, তুই খালি বিয়াটা হর তারপরে তুই যে দিক মন চাই তুই যাস, কলাম আচ্ছা ঠিক আছে যাও তোমার কথা রাখো, বাপে যদি করলেন এই কথা আমি জীবনেও রাখলাম না, এই কথা কয়াছি আমি উঠে আসি, উঠে আসে আবার ফিরিয়ার ঘুর বসি, আমি আমাদের দেশে কাপড় কাছা ফিরিয়া তো অনেক ওষার ওষার করিপুরে আমি বসি, বসার বাদে কয় তো আমি আলহামদুলিল্লাহ তিনবার কয় আমি উঠে আসি, উঠে চলে আসি আসার বাদে তখন দাদা কয় তাহলে আমার কাছে এসো, তো আমি এসে ঘরে শুছি, ঘরে তখন বিল্ডিংয়ের কাম কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঘরে শুছি সবার বাদে রাজধানী 12টা কি 12:30 বাজে, ওই সময় দেখেছেন আমার খালা তুবু হলুদ কাপড় হলুদ এখন কাপড় পরেছে,
এই প্রথম দেখা মানে যাকে অ্যাসিড মেরেছে,
হ্যাঁ অ্যাসিড মারার পর এই প্রথম দেখা,
ওর নাম যেন কি,
ওর নাম মমতাজ,
মমতাজ হ্যাঁ,
তে ও আইসা উনি দাঁড়াইছে, দাঁড়ান বাদ আমি আর কিছু কইতেছেন, কলম কি ভাই এত রাইতে হিনে কি চাও, হ্যাঁ কয় না দরকার আছে, কলম কি দরকার সকালে কয় আনি যাও, তো আমারই যে আমি সকালবেলা উঠেই আমি চলে যাবো ছেলে, হ্যাঁ তো না যায় না, তা আমি কই কে যায় না কে কই কি হয়েছে সমস্যা কি, কয় আমি হিনে ঘুমাম, কই আমি হিনে ঘুমাইবে ইহিনে গোয়ানোর জায়গা আছে, ইহিনা আমারই হওয়া জুলুম হওয়া গেছে, হ্যাঁ তারপরে দাদা হয়েছে, তো আমি দাদাকে ডাক দিলাম, দাদা উঠেছেন কয় কী হয়েছে, কলাম ওই যে কালা তুবি নেশা দেখতে আছে, তো আমার দাদা আবার উঠে চলে গেল ছেলে, তেমন দাদা মনে হয় বাইরে প্রস্তাব টোস্তাব করে গেছে আসবো না, দাদা আর আসে না, দিন মনে 12টা 1টা 2টা বাজে যায় তাও যায় না, কলাম কী সমস্যা কি তোমার তাই কও, হ্যাঁ কয় আমি ঘুমাবো না, তো আমি কলাম আমি ওই কম কী হয়েছি খাটের বুতেন এখন চাদর নিয়ে এসে ফলোরে বিষায় আমি ফলোরে ঘুমাই করলাম, তাহলে তুমি খাটের উপর ঘুমাও আমি ফলোরে ঘুমাইলাম, তো ও যেদিন বিয়ে হয়েছে ওই এইভাবেই বাসর আমার, তো খাটের উপর ঘুমাইছে আমি নিচে ফলোরে ঘুমাছি, ফলোরে ঘুমাছি আর চিন্তা মনে হচ্ছে যে জিজ্ঞেস কম নাই যে তোমার পিঠে কী হয়েছে না হয়েছে, মানে ওই সাহস আর পাই না, অ্যাসিড তো মারলাম আমি আবার আমি উল্টে জিজ্ঞাস মুছে দিই তোমার পেটে কি পিঠে কী হয়েছে কতটুকু পুড়ছে না হয়েছে, হ্যাঁ এটা আর আমি জিগাই না জিগে ওর মতো খাটে ঘুমাইছে আমি নিচে ঘুমাছি, ঘুমা সবার ফজর নামাজের আগ দিয়ে আমি সেতম পা দিই যে ও আমার আমি ডান দিক ফিরছি ফিরে দিই যে ডান সাইডে ও ঘুমাছে, তেমন কী বার তুমি হিনে হয়েছো কখন কয় কে আমি হিনে তুমি ঘুমা সবা দেখছি, হ্যাঁ তো কলে আমি হিনে হয়েছি ওকে যাব চৈরি করবো গামছি দেখলি কবো কি, হ্যাঁ কয় না তোমার আর আমার তো বিয়ে হয়েছে, কলে হয় কিসের বিয়ে যা এই সমস্ত বিয়ে ফিয়ে আমি মানি না, যা হয়েছে হয়েছে যা তুই হওয়ার ইন্তান এইগুলা কইতে আছে, আমি
তখনও জানেন না ওর শরীরে আপনার কি ক্ষতি হয়েছে,
আমি ওটা দেখি নাই,
আচ্ছা
তারপরে ওরকম কান্নাকাটি শুরু দিছে ওরকম কান্না শুরু দিচ্ছে, কেন আমি কান্দি কলম কান্দিব কান্দু গা মহিলা মানুষ সকালে চোহের পানি একবার বাড়িলে তো থামান যায় না, যা কান্দিয়া কান্দি দেখলে নক থাকবেন, একপর দেখা যায় যেন ও পরে কইতে আসে যেন তুমি এরকম একটা কাজ করলে আজকে আমাকে বাসর রায় তুমি হইলে ফলোরে আর আমার দেখলে খাটে, কলম আমি একা একা ঘুমে আমি অভ্যস্ত, আমি জিকে যে কোনো জায়গায় আমি জঙ্গলে গেলে একা ঘুমাতে পারবো সমস্যা নাই আমার, হ্যাঁ তো কান্না শুরু দেখলাম কান্দর কা কি হয়েছে তোমার সমস্যা কি, হ্যাঁ তুমি যে আমাকে অ্যাসিড তো মারলে, কলাম আমি অ্যাসিড মারছি মানে আমি অ্যাসিড মারি নাই, ক কয় না তুমি মারছ, কইলাম আমি আছি নাম কোন দুঃখে, কয় মানুষ তো কত হাজার হাজার লোক দেখতে আসলো আর তুমি একবারও জিগাইলে না অ্যাসিড তো কই লাগছে, কইলাম আমি মারলিছি না আমি তো জিগার মধ্যে দেখি অ্যাসিড কই লাগছে। পরে আর কি যখন পিঠ তো দেয় কি ভাই এই আমি ফিরে আসা এইরকম সারা এই একটা দুইটা নখের এই এতটুক যাইব পিঠের মাছ খান দিয়ে একবার এই বরাবর এরকম দায়ের হয়েছে একবার এরকম ফাঁক হয়েছে মাংসটা মাংসটা আপনার আগুনে পুড়লি যেরকম ওইরকম ভাবে ফাঁক হয় মাংসটা আপনার কষাটা যে সাত মাংস কাটে ওইরকম একবারে থুরা থুরা হয়েছে তা আমি দিয়ে আমার শরীরে পশম জড়ে উঠল কি রে অ্যাসিডে এইরকম ক্ষতি হব ওই দেখে আমি আরো ভয় পাওয়া গেছি কি রে মারলাম শিশিদের দেয়াল যত দূর সম্ভব এতটুকু কতটুক লাগছে না জানলি এর জন্য এই অবস্থা। ও আবার কি কয়েছে আপনার ওইটা থামানোর জন্য ওই যে আমার কোমরের এই জায়গায় এরম ভাবে আঙ্গুল দিছিল যেখানে এই আঙ্গুলটা এরম ভাবে দিছে এই পুরো আঙ্গুলটা এই পুরো আঙ্গুলটা একবারে ওই জায়গায় একবার চিহ্ন হয়ে হয়েছে আর ওই জায়গা আরো খাওয়া দিয়েছে আরো বেশি।
প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নেবই পর্যায়ে, আপনারা শুনছেন সিক্রেটস। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি আপনি খুব সহজভাবে খুঁজে পেতে পারেন আমাদের চ্যানেলটি, ঢাকা এফ এম 90.4 নামে আপনি সার্চ করবেন, সার্চ করলে আমাদের চ্যানেলটি চলে আসবে যেখানে প্রায় 135,000 মতো সাবস্ক্রাইবার আছে রাইট নাও। আপনি গিয়ে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের যে বেল বাটনটি দেখতে পাবেন ওটা অন করে দেবেন, তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা জানতে পারবেন যে আমরা কখন এখানে আমরা নতুন এপিসোড আপলোড করছি। অনেকে রাতের বেলা শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি, শুনছেন ঢাকা এফ এম 90.4। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার, শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সিক্রেট শুনছেন আপনি এবং আমার আরও একটি অনুষ্ঠান যেটি প্রচারিত হয় প্রতি বুধবার, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আগামী বুধবার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। একই ফাঁকে বলতে চাই আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর
আমি ওইটা দেখে আরো ভয় পাওয়া গেছি। ভয় পাওয়া গেলে আমি আর সকালবেলা কারো কিছু না কয়ে কয়লা দাঁত গোষ্ঠী গোষ্ঠী বাইরে দিয়ে ফের ঢাকা বিলা চলে আসছি। চলে এসে এভাবে থাকতে 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 আমি তো মনে নতুন বউ ফেলে দিয়েছি, আমার ও কোনো দান দায় নাই মনের ভিতরে, এই এদিক সেদিক ঘোরাফেরা হই। মহাখালী বাস টার্মিনালে আমি তেজগাঁও থেকে এইটাই আসি, আবার ফের যাই এরকম করতে করতে না ভালো আর লাগে না ভাইরা কই কই যাবো, কইলাম তাহলে বেলকুচি যাবো, বেলকুচি যায় তাঁত বুনে গিয়া তাঁত বুনাইলে তো অন্তত তাও নিজের বাদ তো জোটা হারমোনি, তাই মোহন থেকে বেলকুচি যাই, যা হেরে তাঁতের কাজ জানাই আছে তো লুঙ্গি বোনাই 25টা পিস মজুরি, ওই দিন 3 পিস 4 পিস করে বুনাই দেখা যায় যে 9টা 10টার খোরা কি পড়ে প্রতি মিল, তিন বেলা খালি পরে 33টা 30টা 28টা 26টা এরকম ভাবে পড়ে। ওইভাবেই খাই হুনেই থাকি, তো ওই খোল বাসার নেই না, আমি বাড়ির থেকে ওরা খোঁজা শুরু দিছে, মানে বাড়ির থেকে আমার শ্বশুর যা চাপ সৃষ্টি হয়েছে কি ব্যাপার, আমার শ্বশুর আমার বাড়িয়ালিকে আনতে গেছে, আনতে যাওয়ার পরে তে আমার শ্বশুরও জানে না যে তার মেয়ে আমার সাথে বিয়ে দিয়ে দিছে, আমার শ্বশুরও জানে না মানে আমার শ্বশুর বাড়ির কোনো লোকজনই জানে না। পরে আনার জন্য গেছে যা বাদে কয়েছে যে এরকম কোথায় সওয়াল তো বাড়িতে নাই, সওয়াল তো বিয়ার রাতি থেকে পলাইছে। হ্যাঁ, তখন আমার শ্বশুর কয়েছে কি ব্যাপার বিয়ে দিলেন আমাদের, আল্লাহ জানালেন না আমাদের মিয়া ডেরম আপনি চিকিৎসার কথা কয়ে নিয়ে আসলেন, তা আমাদের তো একটু জানান উচিত আসিল, আপনি আমাদের তো কিছুই জানালেন না। হ্যাঁ, তে আমার আব্বার আমার শ্বশুরে বলছে বলে যে মানে এটা আমি শুনিনি, আমার শ্বশুরের তান শুনছি আমি। হ্যাঁ না সমস্যা নাই গিয়া, আমার সওয়াল যে হতে অ্যাসিড মারছে তোমাকে না টেহা 5 লাখ আমি দিলাম, মেয়াদে তো তোমার বিয়া দেওয়া লাগবে। হ্যাঁ এই জন্য টেহা টুয়া দিয়ে ভাবু না, এই জন্য যে অ্যাসিড মারছে হেরাতে বিয়া করে দিছি। হ্যাঁ তো আমার শ্বশুর আবার জিজ্ঞাসা যে তাহলে মেয়ের আপনি টেহা দিয়ে শিখে রাখলেন যে জরিমানা দিমু, আর আপনি এই কাজ করলেন আমারও তো মুরব্বী আছে তাদের সাথে আমার পরামর্শ করা লাগবো। হ্যাঁ তখন আমার শ্বশুর এক বুঝ দিছে যে সমস্যা নেই কে আপনার মেয়ের 14 ডিসিমাল জায়গা দিম আর হাতে কানে গয়না দিম।
এটা আপনার বাবা বলছে?
হ্যাঁ বাবা বলছে, এটা আমার শ্বশুর বলছে। আমার বলার পরে আমি না তান উল্টে আমার খোঁজা শুরু দিছে, খোঁজে 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 পায় না পায় না পায় না পায় না। তা আমার দাদা আবার ফের আমাকে যদি একটানা 15 দিন না দেখতো নিজি পাগল যেত দেখার জন্যে, কিন্তু নাতি এত দিন গেলে খোঁজ নাই। তা আমার দাদা খুঁজবার দিকে বাইরে হয়েছে, আমার বাইরে হলি পারে তো বৃহস্পতিবারে ওই দেয় যে 7.5টা কাজ করলি বৃহস্পতিবারে মজুরি দেয়। তা আমি বৃহস্পতিবারে মজুরি নিয়ে বললাম তাহলে এলাম নানির বাড়িতে যা ঘুরে আসি গে, নানির বাড়িতে যাই না। আর নানির বাড়িতে গেছি, নানির বাড়িতে গেলে আমার মামারা মামা তো ভাইরা মামিরা আমি সবাই আমার দেহ ভয় পায়, কই কী রে মামারা আমার দেহ ভয় পায় গে। হ্যাঁ তা আমি আর কই না যে অ্যাসিডটা, ওরা বুঝবার পারছে যে তাহলে বাইক নেওয়া নাই অ্যাসিড হিন থেকে চুরি করেছে, রাত্রে যে তো নিচে ঘুমাইছে ওই অ্যাসিড এই জায়গা থেকে চুরি করে মারছে। তা আমি গেলি পারে দুপুরে খাওয়া দাওয়া করছি, হওয়ার বাদে আমার দাদা আইসে বলেছে কী ব্যাপার বাইক কোনে থাকস তুই, তোর খোঁজ নাই আজ 2-3 মাস হইল। বললাম আসি এক জায়গায় পড়ে মরি নাই পয়সা আসি অত সহজে মরবো নাই, তে কয় বাড়ির যাও নাই। বললাম বাড়ির যাবো কি পাগলে কথা কথা, বাড়ির যাবো না বাড়ির তো যা আসি আসি বাড়িতে আর যাবো না। কোথায় এরম নতুন বউ উঠে পলালু, বললাম বিয়া তো তুমি হরাইছো, তুমি কইছো বউ দেখাশোনা তুমি করবে, বউ কি করবে তুমি গুলিয়া খাইবা বাতে হেদ্দ দিয়া খাইবা তোমার ব্যাপার।
এটা আমি কাকে বললেন?
আমার দাদাকে বললাম। তে কয় আসার সমস্যা নাই ভাই তুই বাড়িতে আগে নু। তো বললাম না আমি বাড়ির যাবো না, কে বাড়ির যাবো না কে বললাম না দাদা যাবো না বাড়ির হুদায় টানাটাই সরে না। এক পর আমার দাদা আমাকে জোরে ধরে সেই চিকু শুরু দিছে। হ্যাঁ তো বললাম আসা ন যায় আমি বাড়ির, পরে বাড়ির গেছি যাওয়া বাদে ওই দেখা যায় যে বাড়ির দিকে কাজকাম করি, বাড়ির দিকে কাজকাম করি রাত্রে আমি শুই এক ঘরে দেখা যায় আমার বউ শুয়ে আর এক ঘরে, এইভাবেই থাকি। ওই যে আসি দেরি আমি ওর কাছে শুই না মানে ভয়ও আমি ভয়ই যাই না কাছে।
খুব ভালো করে অবজার্ভ করবেন, আমি আজকে চুপ করে পুরো গল্পটা শুনছি, লাস্টে অনেকগুলো কথা বলবো এই কারণেই, কোনো কিছু ইন্টারাপ্ট করতে চাচ্ছি না। ওর বলাটা সহজ সরল কিন্তু ওর জীবনে যা ঘটে গেছে বা যা করেছে বা যেটা রেজাল্ট সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত রকমের স্টোরি। আপনি কোনো ইকুয়েশনে যাইন না শুধু শোনেন। হ্যাঁ বলেন তারপর।
তো আমি বাড়িতে এইভাবে থাকি, আমি থাকি আমি দেখা যায় যে কাজ করতে করতে কাজের ঘরেই ঘুমায় থাকি রাত্রে। হ্যাঁ তো বাড়ির ভিতরে যদি সময় হয় খাওয়ার সময় শুধু যা খাই খাওয়া দাওয়া বাইরে হয় আমি বাড়ির বাইরে চলে আসি। তো ওইভাবেই দিনকাল চলতেছে, সপ্তাহ শেষে দেখা যাবে 15টা আমার হাতে ধরে দেয়, ধরে দিলি ওই 15টা দিয়ে আমি চলি। তো আমি এইভাবে 5 মাস 6 মাস বাড়িতেই আসি, বউয়ের সাথে আর দেয়া সাক্ষাৎ নাই। এইভাবেই হের হের দান্দায় হে আসে আমার দান্দায় আমি ওই কাজকাম করি, এইভাবেই চলে এইভাবে চলতে থাকে চলতে থাকতে থাকতে থাকতে। তো 15টা দিয়ে গেলে একজন মানুষের 7 দিন যায়। তা আমি ওই আমার স্বপ্ন এক কই মা এবার হ্যাঁ 15টা দিয়ে কী হয় এই যুগে কও, একটা ছবি তুল দেখতে যায় তা 12টা টিকিট নেয় আপ ডাউন 10টা ভ্যান ভাড়া, তো এই 15টা দিয়ে কী হরমা আমি। তো আমার ওই ছোটো মা চুরি হয়ে নক নক করে আমাকে 20টা 30টা এক্সট্রা আমাকে দেয়, তা আমি তো বিড়ি খাই না তখন আমার দেখা যায় ওইটা দিয়ে চলে যায়। তো এইভাবে চলে 1 বছর আমি খুব কষ্ট করে চলি। হ্যাঁ এর মাঝখানে যদি আল্লাহ 19-20 হয় আমার বাপে তো বইয়ের সামনে পিটানি শুরু দেয়, মানুষজন আর দেখে না। একবার তো পুরো গ্রামে মানুষ জড়ো হয়ে এমন পেটা পিটছে আমাকে যে আমি কী কমু, এর বেদ না মারাই যায় আমি এনে এসে 2 ঘন্টা বসে আসলাম আমি সোজা দাঁড়াবার পারি নাই, এত পেটা পিটছে। আমি আমাকে দেখে চিনবেন মানে কালেক্টার গাছ আছে কালেক্টারের ডাল দিয়ে মানে এক মাত্রান পিটছে বাংছে আর ফালাইছে, তো অ্যাসিড তুই কী জন্যে মারলে ডাকো। আমি কছি না আমি কছি আমার জীবন দিলে আমি কমো না, যে কেজন কী জন্য অ্যাসিড মারছে আমি আর কমু কে জন্য। তো এইভাবে গেলাম আমি পরে কী হল এল্লা 19-20 হলে আমার বউ এল্লাতি নালিশ জানায় এল্লাতি নালিশ জানায় ওর উপরে বাপে তো হাতের কাছে যে ডাপায় ওইটা দেয় মার শুরু দেয়। আমি কই কী রে ওইটা বললাম আমার বউ আর আমার বউ হয় আমার বিরুদ্ধে খালি কমপ্লেন হরে আমি কি এতই খারাপ হয়ে গেছি। তা আমি ওইটা কিছু জানি দেখা যায় অনেক সময় দাদা এসে থামায় দাদি এসে থামায় এইভাবেই আর। তা আমি বিরক্ত হয়ে গেলাম না এত মায়েরা সহজ যায় না, আল্লাহ উনিশে তানবি চলি এরম মারপিট মনে মনে হরি আর ওই রাত্রে যা কেলাবেই ঘুমাই কেলাবে যাই ওই রাত্রে আমার খেলা দেওয়ার খুব নেশা খেলা যদি শুনে যে রিয়াল বার্সা এসি মিলান ইন্টার মিলান লিভারপুল ইল্লার দলের খেলার কথা শুনলে আমি পাগলা যাই খেলা আমি দেখমই তো আমি কন্ট্রোল রুমে যাই গ্রামে ডিসলান এসে কন্ট্রোল রুমে গেলি ওরা তো সারা রাত্রি জাগনা থাকে আমি যা কই দোস্ত আজকে এই এই খেলা আছে কয়টায় কই পৌনে একটায় পৌনে দুইটায় কই তুই দেখবো বললাম হওয়া দেখবো না আমার উদ্দেশ্যে তো আমি রাত্রি শুনে কাটাম আমি
থাকবেন না তাই তো
তাই ওইভাবে খেলা দেখে ওইভাবে কাটাই তো এক বছর কাটানোর পরে আমার চাচাতো ভাই আমার মত আমার চাচাতো ভাই আবার ফের গ্রামে বিয়া করছে মি আবার এসে ঘরে উঠছিল ওটার পরে তাহলে এক বছর ওই নাই কিছুদিন হয়তো বাদ আছে তে আমার শ্বশুর বাড়ির থেকে ওইরকম চাপ সৃষ্টি আরে হলি পারে কয়তালি মিয়া অনুষ্ঠান হয়ে আমরা নিয়ে আসলাম হ্যান ত্যান তা আব্বার কাছে ঠিক আছে তাহলে আমার চাচার সাথে পরামর্শ এরা কয়তালি সাওয়াল তো দুই তোর ডোয় ভরে বিয়া করলো আর আমার ডোতে এইরকম করেছে তাহলে কী করা যায় কয় তাহলে একটা অনুষ্ঠান হয়ে কয়া বিয়ে আসা দেওয়া যায় তা আবার ফের নতুন হয়ে অনুষ্ঠান হইলো আমাদের গরু মরু লোকজন দাওয়াত করে খাওয়ান টাওয়ান হইলো তো যখন যেদিন বিয়া হলো আমাকে নিয়ে গেল আমার মানে বিয়া আমরা আইন বিয়া যাবো আর কি বিয়া তো আগেই হয়েছে আমার খালি অনুষ্ঠান দেওয়া বাঁধাতে আছে তো আমি যাবো তে একটু বিয়ার তো একটা মানুষের প্রস্তুতি আছে আমার তাও নাই সকালবেলা ওইটা আমার ছোটো মা এসে পাঁচশো টাকা আত্মহত্যা করতে গেলে এক জোড়া জুতা আর একটা শার্ট কিনে নেয় কে কয় কালকে বউ আনবার যাবো আমি করলাম যে এই অবস্থায় যাওয়া যায় এক পাঁচশো টাকা এক জোড়া জুতা আর শার্ট হয় পাঁচশো টাকা ডেল দেয় ফালা দিছি দিলিবার আমার ছোটো মা দেয় জ্বর হাতে আরও পাঁচশো টাকা মরে আমার হাতে মধ্যে দিল তা আমি ওই এক হাজার টাকা দিয়ে আমার বিয়ার বাজার করলাম এক জোড়া জুতা কিনলাম একটা শার্ট কিনলাম স্যান্ডেল গেঞ্জি টেঞ্জি কিনে কয়েকটা ডানে বাইরে রাখলাম রেখে গেলাম এইভাবে আমি আমার স্কুলে সব বন্ধু বান্ধব দাওয়াত করলাম যে দোস্ত আমার বিয়ে এত কই এতদিন পর করলাম হ্যাঁ কী করা যাবো ভাগ্য আছে এইভাবে পরে গেলাম আমি বিয়া গেছি বিয়া বাড়ি যে অত লোকজন হয় আমি কোনো বিয়াতে দেই না বহুত বিয়া খাসি জীবনে দেখছি মানে সবার উদ্দেশ্য আমার দেহার আসার এই মানুষ অ্যাসিড মারছে কয় কী মানে লোকজন বাইরেই বেড়ায় না আমি ঘরের মধ্যে সিটকারি দরজা খুললি লোকজন হুম হুমের ঢোকে আমাকে দেখার জন্য তা আমি আমার মতো আছি পরে নিয়ে আসলাম বউটো নিয়ে আসলাম এইভাবে নিয়ে এসে এখন এইভাবে একা একাই থাকি তে ওই আমি একা ঘুমাই এক ঘরে একা ঘুমাই দেখা যায় যে ওই আমার বউ এসে পায়ের কাছে বসে থাকে মানে চেয়ারে বুড় বসে থাকে তা আমি কই বসে থাকো কো আমি ঘুমাম কোথাও ঘুমাও খাটে বুড় জায়গা আছে ঘুমাও না আমি দুপায় হয়তো মাটিতেই আমি পাটি বিছে মাটিতে শুই আর কুকুরে রাই এইভাবেই চলে এইভাবে এক বছর বেশি পার হওয়া যায় তেরো চোদ্দ মাস পার হওয়া যাওয়ার পরে তখন আমি জিগাই আস্তে আস্তে জিগাই কী ব্যাপার তোমার গাও কি শুকাইছে কয়েকে দেখো তা আমি দেখি যে এমন অবস্থা হয়েছে আমার দেখলি শরীর পাশন একবারে জাড়া দেওয়া
আপনি ডাক্তারের কাছে নিতেন না
ডাক্তার ট্রিটমেন্ট করতে আমার আব্বাই করে ওনার পরিচিত ডাক্তার আছে ওই ডাক্তারের মাধ্যমে চিকিৎসা হয় আর ডাক্তারে ডাক্তার প্রথম দিন জিজ্ঞাসে বলে আমি ছোট মায়ের কাছে শুনছি জিজ্ঞাসা কীভাবে পুড়লো কীভাবে তে বলছে যে এরকম গরম পানি ঢেলে পড়ছে তো ডাক্তার বলছে পিঠের উপর কোনদিন গরম পানি ঢেলে পড়ে পায়ে পড়বো হাতে পড়বো ডাক্তারে কার বলে নাই যে এটা পুলিশকে এটা আর কিছু বলে নাই
বুঝছি হ্যাঁ তারপর
হ্যাঁ এইভাবে চল তে আমি দেহার চেষ্টা করি ওইটা দে তোমার পিঠের ঘাও শুকাইছে কি না ওষুধপাতি ঠিক মতো খাইতেছে কি না আমি এইগুলা জিজ্ঞাসা মিগাস করি একসময় দেখি যে না ওই অ্যাসিড যে মারছি ওই দান আমি ওকে স্বীকার হই নাই আমি আর বলি না ওই থাকি তখন করলো কি আমি আমার দাদা থাকে আবার আলাদা বাড়ি তা আমি ওই আলাদা বাড়ি আমার আব্বা কয় যে তাহলে তুই তো যেভাবে ঘুম পারে সকালে তোর তো দেখে তোলা যায় না তোর দাদার কাছে যা ঘুমাইস ছোট্ট এর একটা বাংলা ঘর আমি ওই ঘরেই ঘুমাই বউ ওই ঘরেই ঘুমাই উনি থাকি আর বউ সকালবেলা ঘুম রাত্রে যায় রাত্রে আটটা নয়টার সময় যায় ভোরবেলা উঠে আসি এইভাবেই চলে এইভাবে চলতে চলতে দুই বছর পার হওয়ার পরে দুই হাজার ছয় ১৬ ডিসেম্বরে আর মিয়া মায়
আচ্ছা বিয়ে করে কয় বছর পর
দুই বছর দুই বছর পরে আমার মিয়া মায় মেয়ে হলে পরে বাড়ির সবারই মন খারাপ
মেয়ে হয়েছে বলে
মেয়ে হয়েছে বলে না আমার মেয়ে হইলো কি জন্য আমার আমার কি জন্য এত তাড়াতাড়ি বাচ্চা হইলো
আচ্ছা
সবারই মন খারাপ তে মেয়ে হওয়ার পরে আমি চিন্তা করলাম যাও যেটা করছি তা করছি আমি ভুলে করি আর জেনে করি অজান্তে করি যা করছি করছি এইটা নিয়ে এখন ইয়ে
প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ILoveDhakaFM। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আর জে কে প্রিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4।
Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন ঢাকা FM 90.4। আমি আর জে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, আপনি খুব সহজভাবে খুঁজে পেতে পারেন আমাদের চ্যানেলটি। ঢাকা FM 90.4 নামে আপনি সার্চ করবেন, সার্চ করলে আমাদের চ্যানেলটি চলে আসবে, যেখানে প্রায় 135,000 মতো সাবস্ক্রাইবার আছে রাইট নাও। আপনি গিয়ে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের যে বেল বাটনটি দেখতে পাবেন ওটা অন করে দেবেন। তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা জানতে পারবেন যে আমরা কখন এখানে আমরা নতুন এপিসোড আপলোড করছি। অনেকে রাতের বেলা শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। হ্যাঁ, যেখানটাই আমরা ছিলাম,
দেখা যায় যেন মিয়া হয়েছে, আমি খুব খুশি। আমি বন্ধু বান্ধব মিষ্টিও খাওয়া আছি, মানে ছেলে হলে মিষ্টি, কারণ মিয়া হয়েছে। আমি 8-10 কেজি বন্ধুদের মিষ্টি খাওয়া আছি, যেমন মিয়া হয়েছে রে, তো মিষ্টি খাওয়া আছি। খাওয়ানোর পরে এইভাবে দেয়া যায়, আমার মিয়ার যখন 5-6-7 মাস বয়স, ওই সময়তে দেয়া যায় মিয়ার দুধ থাকে না, মিশ্রি থাকে না, এটা ওইটা থাকে না, সুজি যে কিনবো, এতটা কোটি কোটি হাত দেয় নাড়াছাড়া করে, মিয়ার সুজি থাকে না। আমি তো বাড়িতে কাজ করি, সপ্তাহে 15 টাকা দেয়, আমি ওইটা দেয় ওই 15 টাকা দেয়, আমি না বউ রাতে দিই, যে ধরো এই যে আমার সারা সপ্তাহ রোজগার এই 15 টাকা, তো এই 15 টাকা আমি বউ রাতে ধরে দিই। কয় 15 টাকা দিয়ে কি হইবে, মেয়ের দুধ থাকে না, মিশ্রি থাকে না, সুজি থাকে না, তো আমি কই আমি কি করবো, আমি তো বাপের সংসার, আমার তো আত্মা বান্ধা, আমি কি করবো। তো একদিন দুই দিন তিন দিন এরম ভাবে দেখি, দেওয়ার পরে এক সময় আমি কই যে আমি আলাদা ভিন্ন খামো আমি। তো আমার বউ কয় যে তুমি ভিন্ন খাইবে কোনো কাজই তো জানো না, এক তাঁতের কাজ ছাড়া তুমি কি জানো, কোনো কিছুই তো জানো না। বললাম তাঁতের কাজও যুদ্ধ করি, তাও তো মেয়ের দুধ মিশ্রির টেহা দাম বাইর করতে পারবো। তো কয় না আমি ভিন্ন ভাতে খামো না, আমি একাই 6 মাস খাই ভিন্ন ভাতে একাই। আমি ওই 300 টাকা আমার দাদি যে দিয়া কয় দাদি পালবাড়ি যা মেটে হাড়ি বাতি আনলি, মাটিলে মেটে টানলি 10-15 টাকার মধ্যেই অনেক হাড়ি বাতি হবো, দাদিরে পাঠাই পালবাড়িতে পাঠাই, পাঠিয়ে ওই মেটে হাঁড়ি বাতি আমি নিয়ে আমি নিজে একা আলাদা হই। ওই দেখা যায় বউ কী করে, 3 বেলা রান্ধে দিয়ে সকালে রান্ধিছে আর রাত্রে রান্ধে, আমি সকালের ভাতটা সকালে খাই আর দুপুরে খাই, আর রাত্রে গরমটা খাই, অথবা দাদা দেখা যায় যে ভাত রাঁধে নাই, দাদা খাওয়ার জন্য ভাত নিয়ে এসে ওই অর্ধেক রেখে দেয় আর অর্ধেক খায়, এইভাবেই খায়।
আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের সংসার জীবনে সুখ দুঃখের জায়গায় না হয় আমরা নাই বা গেলাম, কিছু জায়গাতে একটু আসতে চাই, কয়েকটা কোশ্চেন করি, তারপরে আমরা একটা সাম আপ করবো আমাদের আজকের এই গল্পের। আপনি আপনার যে স্ত্রী মমতাজ, তার সঙ্গে সংসার করছেন কত বছর যাবৎ?
14 বছর।
14 বছর যাবৎ। এটা একটা শান্তির জায়গা এই 14 বছরটা, কিন্তু 14 বছরের আগে পরে যা হয়েছে, মানে আগে পরে বলতে কিছু নেই, আগে যা হয়েছে সেটা একটা ভয়ানক রকমের দুর্ধর্ষ, একটা বাজে ঘটনা, এবং এটাই হচ্ছে আজকের সিক্রেটস। আপনি আমাকে একটু বলেন তো যে আপনার কোনো ভেতর থেকে কোনো অপরাধবোধ জাগে না, যে আপনি যে কত ভয়ানক রকমের একটা বাজে কাজ করেছেন? একটা মানুষের শরীর, যে শরীরটা আল্লাহ দেয়, যে শরীরের কোনো কৃত্রিম ভাবে, যার একটা টিস্যু তৈরি করার মতো ক্ষমতা এখনো মানুষের হয়নি, আমি বলতে চাচ্ছি যে হয়তো আমরা কৃত্রিম অনেক কিছু ওইখানে দেই, কিন্তু সেটা একদম প্রকৃতি যেভাবে দিয়েছে সেভাবে তৈরি করার ক্ষমতা আমাদের হয়নি। একটা চুল তৈরি করার ক্ষমতা, এখন বিজ্ঞান এত দূর এগিয়ে গিয়েছে, সেখানে মানুষ একটা চুল তৈরি করার ক্ষমতা রাখে না,
সাধারণ একটা চুল তৈরি করার মতো মানুষের এখন পর্যন্ত যোগ্যতা হয়নি। আমি কি আপনাকে বোঝাতে পারছি কেন ওই কথাগুলো বলছি? না, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন প্রকৃতিগতভাবে সেখানে আপনি হয়তো এভাবে চিন্তা করেননি। আমি যখন গল্পটা শুনছিলাম তখন মনে হচ্ছিল আসলে কী বলবো, কারণ গল্পের তো এন্ডিংটা আমাদেরকে একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে আসে, কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা কি আসলে এনাফ? কারণ সাধারণ মানুষের জায়গাটা থেকে যখন একটা মানুষ চিন্তা করে যে আপনার ওয়াইফের, আপনার ওয়াইফ কি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, সোজা হয়ে দাঁড়াতে পারে, উঁচু নিচু ঠিক মতো হতে পারে, চিত হয়ে শুতে পারে না, এখনো ব্যথা অনুভব,
এখনো কয় যে আমার মানে বলে আমার ভিতরে মনে কিছু আছে খালি চুলকায়।
হ্যাঁ, আপনি পরবর্তীতে ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছেন, এক্স-রে করিয়েছেন, হাড় দেখিয়েছেন, হাড়ের কি অবস্থা?
না, তারপরে তো নেওয়া হয় না, আমি তো বললামই আমার
আর কখনো নেননি তাকে,
না গাও শুকানোর পরে আর কোনো সময় নেওয়া হয় নাই। আজ না ওই মাঝে মধ্যে দেখা যায় যে পিঠে যদি একটু কয়ে আমার ওই আল্লাহ পুরা তো বলে না, কয়ে আমার গায়ের ভিতরে চুলকাইতেছে, একটু চুলকাই দাও। আমি যখনই কি দেবো আতটা এরম নেই, আমার শৈল পাশম সব একবার সজাগ হওয়া যায়।
ও জানে যে ওর পিছনে কি হয়েছে, ও দেখেছে কখনো?
ও কখনো দেখে নাই। আমার কয়ে ওই দিন কি অবস্থা করলাম, এইরকম মশারা এখন তো মাংসটা বিদ্যা আপনার পিঠের দাঁড়ার বিদ্যা প্রায় এক সুতার মতো উঁচা আছে মানে মাংসটা, আর যেখানে অ্যাসিডটা পড়েছে ওই জায়গাটায় একটা পশম নাই কিন্তু স্বাভাবিক চামড়ার মতো, কিন্তু তার পায়ের আঙ্গুল নিচ থেকেই মনে করেন যে এইরকম দুই আঙ্গুল আমি দেখছি। আমার স্ত্রী হয়তো আমি হেউ হয়তো কাউকে দেখা না, আজও দেখা নাই, কিন্তু আমি দেখছি একবারে বাদ বাকি আদাতের মধ্যে যে কোনো লোক দেখলে ভয় পাইব। সাধারণ একজন মানুষের চুল দেখা যায়।
আপনি আপনাকে একটা কথা বলি, আপনার কোনো কারণে, আমি জানি না এই কথাটা বলা উচিত হবে না কারণ এটা একটা রেডিও অনুষ্ঠান এবং এই জায়গাটাতে অ্যাবস্ট্রাক্ট কোনো কথা বলাটা অন্যায়, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে কারণ আমি ভয়ানক রকমভাবে সৃষ্টিকর্তা বিশ্বাস করি। এবং শুধু এটা না, আমি আমি হয়তো সব কিছু রিচুয়াল সব কিছু মেনটেন করতে পারি না, বাট আমি একজন মানে আমি মনে করি যে আমি 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 প্রকৃত মুসলমান হওয়ার জন্য যেটা করা উচিত একটা মানুষের, সেই যে সেই রাস্তায় থাকার চেষ্টাটা করা, সেটা আমার জায়গাতে আছে। সো আল্লাহর প্রতি বিশ্বাস আমার অগাধ, এবং সেই জায়গাটা থেকে আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনি অত্যন্ত সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান আমি জানি না, আপনার জীবনে হয়তো আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ আপনার কোনো কাজ পছন্দ করেছে, নইলে এত ভয়ানক রকমের অপরাধ করার পর একটা মানুষ স্বাভাবিক জীবনে থাকার কথা না, কোনোভাবেই স্বাভাবিক জীবনে থাকার কথা না। বাংলাদেশে অ্যাসিড ছোড়া নিয়ে যে ভয়ানক রকমের শাস্তি, ভয়ানক তো অবশ্য ডিজার্ভ করে তারা সেই জায়গাটা থেকে, আইন আছে সেটা সম্পর্কে আপনি শুধু বললেন যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন, সরকার এই লাইনটা বাংলাদেশ সাধারণ মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং এটা এত শক্তিশালীভাবে মানে এক্সিকিউট করা হয়েছে। আমরা দেখি একটা সময় পত্রিকায় খুললেই খবর আসতো অমুক অ্যাসিড দগ্ধ হয়েছেন, মানে এটা একদম অহরহ হয়ে গিয়েছিল। তারপরে সরকার খুব কঠিন একটা আইন করলো, অ্যাসিড ছোড়া মানেই মৃত্যুদণ্ড, এরকম একটা আইন করলো, এবং সেই আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে আসা খুব কঠিন, খুবই কঠিন। আমি আমার এই রেডিও ক্যারিয়ারের এই বিশেষ করে এই রিয়েলিটি শোর জীবনে আমি অনেক অ্যাসিডদগ্ধ মেয়ের আমি জীবন গল্প প্রচার করেছি এবং সেখানে আমি দেখেছি কি ভয়ানক হতে পারে তাদের জীবন, কি ভয়ানক। একটা কথা আছে না যে কভু আস মানে সাপের দংশন সেই বুঝতে পারে যাকে কেউ কখনো সাপটা দংশন করেছে। আপনি বললেন না যে আপনার ওয়াইফ যখন চিৎকারটা মারছিল ওই চিৎকারটা আপনার এখনো ঠিক মতো ঘুমাতে দেয় না? আপনি
আমি আজও ঘুমাতে পারি না।
হ্যাঁ,
আজও না।
আপনি এই কাজটা যে করলেন মানে করার পরে আপনার যে বেঁচে থাকাটা মানে আপনি যে সার্ভাইভ করে গেছেন এবং যে কোনোভাবেই হোক আপনার ওয়াইফকে আপনি মানে ওই ভদ্রমহিলা মমতাজকে আপনি আপনার ওয়াইফ হিসেবে নিয়েছেন এবং সে হয়তো মায়া মমতার জায়গা থেকে আপনাকে অন্যভাবে জড়িয়ে ফেলেছে কারণ দুই সন্তানের মা, আপনার দুই সন্তানের মা, সে হয়তো কোনোদিন আর আইনের কাঠগড়ায় দাঁড়া করাতে পারবে না আপনাকে, তার মনের জায়গা থেকেই, তার ভালোবাসার জায়গাটা থেকেই, কারণ আপনি তার সন্তানের পিতা এবং সেদিক থেকে হয়তো আপনি সেফ। কিন্তু এই অ্যাসিডদগ্ধ নারী যদি আপনার ওয়াইফ না হয়ে, যদি আপনার খালাতো বোন না হয়ে অন্য কেউ হতো, তাহলে আজকে আপনি কোথায় থাকতেন? আপনি কি এটা একবারের জন্য চিন্তা করেছেন?
না, এটা চিন্তা করিনি।
এই চিন্তাটা করা উচিত আজকের এই অনুষ্ঠান থেকে, আপনি চিন্তাটা করে বাড়ি ফিরে যাবেন এবং আপনি যতদিন বেঁচে থাকবেন উদ্যানে বা ফল মাইটি আল্লাহ আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। আপনি যেটা করেছেন সেটা ভয়াবহ রকমের অন্যায়, সেটার জন্য আল্লাহ আপনাকে মাফ করবে কিনা বা আপনি নিজে নিজেকে ক্ষমা করতে পারবেন কিনা বা আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করবে কিনা বা রাষ্ট্র আদৌ যদি কোনো স্টেপ নেয় এই অনুষ্ঠান শোনার পরে সে জায়গায় কী হবে আমি কিছুই জানি না। কিন্তু একটা বিষয়ে আমি আপনাকে অনুরোধ করতে চাই, সেটা হলো যে আপনি আপনার ওয়াইফের প্রতি সারাটা জীবন যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে কৃতজ্ঞ থাকবেন, যতটুকু একজন স্বামী তার স্ত্রীর জন্য করে তার চেয়ে অনেক বেশি করার চেষ্টা করবেন, নইলে আমার মনে হয় না যে আজকের এই অনুষ্ঠানের পরে, যেহেতু আপনার আজকে পর্যন্ত সেন্স ছিল না যে আপনি আপনার ওয়াইফের প্রতি ঠিক আছে ভালো লাগে না, তো ঠিক আছে আমি গিয়ে ডিশে খেলা দেখতেছি, ভালো লাগে না তো রাতের বেলা বাইরে কাটাচ্ছি, ভালো লাগে না চোদ্দ বছরের জীবনে আপনি চোদ্দ মাসে তার সঙ্গে রাতের বেলা থাকেন নাই, তাকে দেখলে আপনার ভয় লাগে, পিছনটা দেখলে আপনার খারাপ লাগে, কিন্তু আপনার চিন্তাটা এখন থেকে আজকের অনুষ্ঠান থেকে এরকম হওয়া উচিত যে এই ভয়ানক রকমের বাজে কাজটা আপনার হাত দিয়ে হয়েছে আপনার স্ত্রীর ক্ষেত্রে, এবং একটা মানুষের মানে জীবনটাকে আপনি স্পয়েল করে দিয়েছেন। এই মানুষের মধ্যে যদি এই বোধটা থাকতো যে যে কত বড় ভুল, কত বড় শাস্তি আপনি পাইতে পারেন, কত ভয়ঙ্কর রকমের অপরাধ আপনি করছেন, তাহলে হয়তো সে গিয়ে শাস্তির জন্য আবেদন করত, করে নাই, গ্রাম্য সালিশ হোক, আপনাদের পারিবারিক কাঠামো হোক, যাই হোক না কেন, যে কোনোভাবে হোক ম্যানেজ করছে তাকে, এমনভাবে ম্যানেজ করছে হয়তো অর্থনৈতিকভাবে তার অতটা সাপোর্টিভ ছিল না, যে কোনোভাবে হোক তাকে ম্যানেজ করে আপনার যাতে জীবনটা সুন্দর হয় সেই ব্যবস্থা করে গেছে আপনার বাপটা দ্বারা, কিন্তু আপনার মনুষ্যত্বের জায়গাটা থেকে আপনি যেরকম আপনার সৎ মায়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, আপনি সৎ মাকে এত বেশি রেসপেক্ট করেন, ভালোবাসেন, আপনার স্ত্রীর প্রতি আপনার অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত যে এই মানুষটা এত কিছুর পরেও আপনার সঙ্গে সংসার করছে। এবং চিন্তা করেন আমাদের শরীরের কোনো একটা জায়গায় কাঁটা ফুটলে আমরা কিন্তু ওই কাঁটাটা বের না করা পর্যন্ত কোনো শান্তি পাই না, মাথার কিন্তু 90% ওই কাঁটার দিকে যায় ব্লক, পায়ে ফুটুক আর হাতে ফুটুক। আর একটা মানুষ 14 বছর আগে আপনি তাকে অ্যাসিড মেরেছেন, এই 14টা বছর সে পিঠে ক্ষত নিয়ে বেড়াচ্ছে, এবং আপনি যে বর্ণনা দিলেন তাতে হয়তো আমরাও চিন্তা করতে পারি না যে কি ভয়ঙ্কর অবস্থা পিঠের, এবং এই মানুষটার কোনো ট্রিটমেন্ট হয় নাই, সেই অর্থে ভালো ট্রিটমেন্ট যেটা বলায়, এই মানুষটার ভিতরে কী ওই ওই ঘায়ের ভিতরে আদৌ কী অবস্থা সেটা আমরা জানি না, এবং সে অবস্থায় আপনার তার সংসার করতেছে। তো একটা গ্রাম্য মানুষ যখন সংসার করে মানে সে সংসারের সব কাজকর্মগুলোই করে, তাই না? তাহলে এরকম একটা অবস্থায় যদি সেই জিনিসটা আপনাকে সেবা দিয়ে যায়, আপনার তো সারাটা জীবন তার কাছে নত থাকা উচিত, তার তার প্রতি তার জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করা উচিত সবসময়। এবং আপনি আমি জানি না মানে আজকের এই অনুষ্ঠানের পরে যদি আপনি এটা না করেন তাহলে হয়তো আল্লাহ অনেক বেশি অখুশি হবেন, কারণ আপনি আজকে পর্যন্ত জানতেন না আপনার কি দায়িত্ব, কিন্তু আজকের পরে কেউ না কেউ আপনাকে বলেছে, সো আজকের পরে আপনি আপনার জায়গাটা ঠিক করেন, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হয়তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে পার পেয়ে গেছেন, কিন্তু আপনার স্ত্রী যদি কোনো দিন, এটা কিন্তু আমাদের একদম আইনি কথা, আপনার স্ত্রী যদি কোনো দিন দাবি নিয়ে দাঁড়ায় যে আপনি যে কাজটা করেছেন তার প্রতি এটা অন্যায় করেছেন, কোনো ডকুমেন্টস লাগবে না, আজকের এই অনুষ্ঠানটাই একটা ডকুমেন্টস, কারণ আজকের অনুষ্ঠানে এসে আপনি সেটা স্বেচ্ছায় স্বীকার করেছেন। সো 14 বছর আগে যদি প্রুফ না থাকে, আজকের অনুষ্ঠানটাই প্রুফ, তাহলে আপনার স্ত্রী আপনাকে ফাঁসির কাজটা ঝোলাতে পারবে
অবশ্যই,
মানে আপনার স্ত্রীর সেই সুযোগটা হল তৈরি হলো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমি শুধু আপনাকে একটা জিনিস রিকোয়েস্ট করি, আপনার অনুষ্ঠানটা আমি নিতাম না, আমি আমি নিতাম না এই কারণে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, হয়তো এটাই শেষ, আর কোনো অ্যাসিড ছোড়া ব্যক্তিকে হয়তো আমি আমার অনুষ্ঠানে নিব না। আমি আমার এই মানে রেডিও ক্যারিয়ার তো 13 বছরের, কিন্তু এই ধরনের অনুষ্ঠান প্রায় 9 বছর, 9 থেকে 10 বছর, এই 9-10 বছরের মানে এই রিয়েলিটি শোর ক্যারিয়ারে আমি কখনোই অ্যাসিড ছোড়ার মানুষ, মানে আমি কিছু কিছু অপরাধ আছে যারা আমাদের অনুষ্ঠানে আসতে চান, অপরাধী আছেন, তাদেরকে আমি আনি না, এই প্রথম আমি কোনো একজন অ্যাসিড ছোড়া মানুষকে আমি লাখ লাখ মানুষের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছি, সুযোগ করে দিয়েছি, তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল যাতে এই অনুষ্ঠানটা একটা ডকুমেন্ট হিসেবে থাকে, এটা আপনার স্ত্রীর জন্য একটা ডকুমেন্ট হয়ে থাকলো। যদি কোনো দিন আপনি আপনার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করেন তাহলে আপনার এই স্বীকারোক্তিটাই তার জন্য সবচেয়ে বড় প্রমাণ হবে, সো এটাই আপনার ধরেন এক ধরনের শাস্তি। আর আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার স্ত্রী যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি তার প্রতি অনেক বেশি মানে মানবিক হবেন, যাতে সে খুশি থাকে। আপনি 2 টাকা রোজগার করেন, 5 টাকা রোজগার করেন, 1 টাকা রোজগার করেন, কিন্তু ওইটুকু নিয়ে যেন আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারেন, এই চেষ্টাটুকু যেন আপনার থাকে। এবং আপনি আপনার স্ত্রীর কাছে, আপনি বললেন যে আজও পর্যন্ত আপনি মৌখিকভাবে স্বীকার করেননি, আমি জানি হয়তো এই অনুষ্ঠানটা সে শুনেনি, অথবা শুনবে না, অথবা যদি শুনে থাকে, আমার আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে আজকের এই অনুষ্ঠান করে যাওয়ার পরে আপনি তাকে সুন্দর করে সামনে বসিয়ে আপনি স্বীকার যাবেন যে এই কাজটা আপনি করছেন, এবং স্বীকার যে আপনি তার কাছে ক্ষমা চাইবেন, কারণ তিনি যদি ক্ষমা না করেন আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না
অবশ্যই।
আর আপনি অনুভব করতে পারবেন না যে একটা অ্যাসিড ভিকটিম মানুষের বেদনা কষ্ট কতটা হতে পারে, ভয়ানক হতে পারে, ইভেন আমি নিজেও পারবো না, আমার বলার দরকার আমি তাই বলছি এই জায়গাটায়,
কারণ আমি নিজেও জানি না টেস্টটা কি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, অ্যাসিডের অ্যাকশনগুলো কখনো দেখেছেন যে অ্যাসিডটা যখন পড়ে তখন কি ভয়ঙ্কর আকার ধারণ করে, যে জিনিসটা গলে যায় কত দ্রুত গলে যায় দেখেছেন কখনো? একটা লোহা পর্যন্ত কতটা দ্রুত
সেকেন্ডের ভিতরে এটাই
পানি হয়ে যায়, আর সেখানে একটা নরম মাংস আগুনের চেয়েও কিন্তু কয়েকশো গুণ বেশি পাওয়ারফুল।
আগুনের হয়তো আগুনের তাপটা যতক্ষণ আছে ততক্ষণ রিঅ্যাকশন তো করে,
আর অ্যাসিড যত যেদিক দিয়ে যাবে পানির মতো ঠিক সেদিক দিয়ে পড়তে পড়তে যাবে। অ্যাসিড ভিকটিম হয়তো অনেকেই এখানে শুনছেন। আমি আপনার সন্তানরাও আজকে, আপনার সন্তানের বয়স কত? কত
মেয়ের বছর এই তো 16 ডিসেম্বর আসলে পুরো 12 বছর মেয়ে।
আর ছেলেটা?
ছেলেটার 23 সেপ্টেম্বরে 3 বছর গেছে।
আল্লাহ আপনাকে প্রথমে একটা মেয়ে দিয়েছে, আর ধরে নেওয়া হয় যে মেয়ে, যে পরিবারে মেয়ে আসেন, মেয়ে কন্যা সন্তান আসেন, সেটা রহমত স্বরূপ এবং আমাদের রিলিজিয়নের জায়গা থেকে বিষয় এরকম। আমি যদি ডিফারেন্টভাবে আপনাকে ভাবতে বলি, আপনার মেয়ের ক্ষেত্রে যদি কোনো ছেলে এরকম করে আপনি তাকে কী করবেন? আপনি মানতে পারবেন? আপনার মনের জায়গা থেকে চিন্তা করে দেখেন তো, আপনার মেয়ে আপনার সবচাইতে প্রিয় জিনিসের একটা নিশ্চয়ই। হ্যাঁ, আপনার মেয়েকে তো আপনি অনেক বেশি ভালোবাসেন নিশ্চয়ই, তো আপনার মেয়ে যদি কখনো এরকম একটা দুর্ঘটনার শিকার হয় আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি কতটা লাগি? আপনার শ্বশুরও তো নিশ্চয়ই এটা নিয়ে কিছু বলেনি আপনাকে, বলছে?
আমার শ্বশুর শাশুড়ি ওনারা খুবই ভালো মানুষ।
তাহলে আপনি কতটা ভয়ঙ্কর রকমের লাকি, মানে এতটা সৌভাগ্য আসলে একটা মানুষের জীবন দশায় এটা চিন্তাও করা যায় না, এত বড় ভয়ঙ্কর রকমের অপরাধ করার পরে। ঠিক আছে, আপনার, আপনি একটা মেয়েকে ভালোবাসছেন, তাকে সে পেতে দেয় নাই বা কোনো একটা ঘটনা ঘটছে যে কারণে পান নাই, সেটার জন্য অন্য শাস্তি হতে পারতো, সেটার জন্য অন্য কিছু হতে পারতো, বা ওই জায়গাটাই ওই একটাই মাত্র রিজন কি শুধুমাত্র ওকে না পাওয়া বা অন্য কোনো কিছু থাকতো? আপনি ধরুন প্রথম যেদিন আপনি তাকে নিয়ে বের হয়ে যেতে চেয়েছিলেন, হ্যাঁ, সেদিন যে ঘটনাটা ঘটলো ওই ঘটনার জন্য দায়ী কে? শিরিন বা শিরিনের সাথে ফ্রেন্ড?
অবশ্যই,
তাই না? নইলে তো আপনি মেয়েটাকে নিয়ে চলেই যেতেন,
অবশ্যই,
যদিও সেটা একটা ভুল সিদ্ধান্ত হতো, কিন্তু তাহলে আপনি শিরিন কিংবা আপনার যে ফ্রেন্ডটা ওই দুজনও তো একই শাস্তি রিজার্ভ করে, ওই দুজনকে কি আপনি এই কাজটা করেছেন?
না।
তাহলে আপনার খালাতো বোনের ক্ষেত্রে আপনি কেন করলেন? এইগুলো হচ্ছে ভয়ঙ্কর রকমের অপরাধ। আমরা যখন একটা মানুষ, মানে আমরা যখন ঠান্ডা মাথায়, মানে আমাদের হয় কি হঠাৎ করে আমরা যখন রেগে যাই তখন আর ভয়ঙ্কর রকমের পশু আমাদের মধ্যে চেপে বসে, এবং এই এই পশুত্বের জায়গা থেকে আমরা ভুল করি, অপরাধ করি, প্রত্যেকে করি, এভরিবাডি। আমরা কেউ মহামানব নই, সবাই করি, যারা শুনছেন ইনক্লুডিং মি, এভরিবাডি। কিন্তু যতটুকু পরিমাণ নিজেকে মানে ওই জায়গাটা থেকে দূরে রাখা যায়, এবং এটার জন্যে একটু চিন্তা করা উচিত। ভুল সবার জীবনে আছে, আপনার জীবনে আছে, আমার জীবনে আছে, যারা শুনছেন তাদের প্রত্যেকের জীবনে আছে, হয়তো কোনোটা ফ্ল্যাশ হয় কোনোটা ফ্ল্যাশ হয় না, ভুল থাকতেই পারে। কিন্তু সেটার মানে যদি এরকম হয় যে এত বড় ভয়ঙ্কর রকমের ভুল এবং সেটা থেকে আপনি এক ধরনের ক্ষমাও পেয়ে গেছেন বা আল্লাহ আপনাকে সেভও করেছে, কিন্তু সেটার প্রতি আপনি কৃতজ্ঞ না, তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর রকমের অপরাধ। সো আপনি আমাকে আজকে কথা দিলেন, আমি বলছি না আপনাকে মুখে বলতে হবে, আমি আপনাকে রিকোয়েস্টই করলাম শেষ পর্যায়ে যে আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইবেন।
অবশ্যই,
এবং সে যদি আপনাকে ক্ষমা করেন মন থেকে, হয়তো অনেক সময় গিয়ে আমাদের জীবনযাপন এরকম যে আমরা অনেক সময় মাকে সরি বলতে পারি না, অনেক সময় কাছের প্রিয় মানুষকে একটু আনইজি লাগে বলতে পারি না, তো হয়তো বউয়ের ক্ষেত্রে বিষয়টা এরকমই হবে হয়তো, বা যে না ঠিক আছে আপনার কালচারে হয়তো যায় না, কিন্তু আপনার যত বড় অপরাধ আপনার একটু চিন্তা করতে হবে যে এই মানুষটা যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না। সো ওই জায়গাটা থেকে আপনি তার কাছে ক্ষমা চাই নেবেন আজকের পর থেকে। এবং আপনি, আমি আপনাকে বললাম যে যদি মানুষ হয়ে থাকেন, আপনার যদি সামান্যতম বিবেকবোধ থেকে থাকে, আজকের পর থেকে আমৃত্যু তার প্রতি আপনার কখনোই অন্যায় কোনো আচরণ করা উচিত হবে না, কখনোই না। সে যদি পাগলও হয়ে যায় তবুও না, সে যদি আরও ভয়ঙ্কর রকমের কোনো অপরাধ করে বসে আপনার আপনার সংসার জীবনে, কখনোই তাকে আপনি উচ্চবাচ্য করবেন না, কারণ সে যতটা শাস্তি, যদি ধরেন সে আপনার চোখে পৃথিবীর নিকৃষ্টতম মহিলা, আমি জাস্ট এভাবে উদাহরণটা দিচ্ছি যদি এটা বলা উচিত না, এবং যদি সে আপনার সাথে সংসার জীবনেই নিকৃষ্টতম মহিলা হয় তারপরেও সে যতটা শাস্তি ডিজার্ভ করে তার চেয়ে অনেক বেশি শাস্তি আপনি তাকে বিয়ের আগেই দিয়ে দিয়েছেন, এবং এটা তো ডিজার্ভ করেই না, আমাদের রিলিজনের জায়গা থেকেও করে না, রাষ্ট্রীয় আইন অনুযায়ীও করে না, আপনি আপনার স্ত্রীর সাথে অত্যাচার করতে পারবেন না। সো আপনি, জাস্ট আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বললাম, আমি আপনাকে বলবো যে প্লিজ ওনাকে হ্যাপি রাখার চেষ্টা করেন, মানে উনি যেন এইটা ফিল করে অ্যাট দ্য এন্ডে এসে যে ঠিক আছে একটা মানুষ রাগের বশে ভয়ঙ্কর রকমের অপরাধ করে ফেলছিল এবং সে এই জায়গাটা থেকে অন্তত আমাকে সেই রেসপেক্টটা দিছে, সেই ভালোবাসাটা দিয়েছে, এবং স্টিল ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি, আপনার সেই সুযোগটা আছে। সো আপনার আজকের এই সিক্রেটসটা নেওয়ার পেছনের একটাই কারণ ছিল, আমি যখনই শুনছিলাম আমাকে সাফওয়ান এসে যখন বলছিল যে ভাই এরকম একটা স্টোরি, হি ওয়ান্টস টু কনফেস,
যে সে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। আমি বললাম তুমি রিজেক্ট করে দাও। দেন আমাকে বললো যাকে ছুঁড়ে মেরেছে তাকেই বিয়ে করেছে। আমি বললাম ফাইন লেটস রিভিল দ্য স্টোরি। দেন আমি জানলাম যে এই ঘটনা। সো আজকের স্টোরিটা হয়তো আজকেই আমি বলবো যে একজন এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট, এরপরে হয়তো আর কোনো এই ধরনের স্টোরি আমি অন এয়ার করবো না। বিকজ কিছু কিছু জায়গাতে মানে নেওয়া যায় না আসলে। হ্যাঁ, আপনি মানে কিছু কিছু অপরাধ আসলে ওইখানে অপরাধীর প্রতি কোনোভাবেই সফট কর্নার আসে না। হ্যাঁ, সো আপনার গল্পটা একটু অন্য টার্নে ছিল এবং আপনি এক অর্থে ভালোই হলো যে আপনি আজকে বলে গেলেন এটা এটা আপনার স্ত্রীর জন্য ডকুমেন্ট হয়ে থাকলো। যদি কোনোদিন অন্যায় করেন তাহলে এই ডকুমেন্টটা যেন সে ভবিষ্যতে আদালতকে ফেস করতে পারে। সো প্রিয় শ্রোতা, আজকের এই সিক্রেটসটা এখানেই শেষ হলো। আপনারা সবাই অনেক ভালো থাকুন। সবসময় যে কথাটা বলি, প্রতিটি মানুষই সম্ভাবনাময়, প্রতিটি মানুষই ভুল করে, প্রতিটি মানুষের দ্বারাই ভালো কিছু সম্ভব এবং প্রতিটি মানুষই পার্টিকুলার একটা অ্যাসাইনমেন্টের জন্য হয়তো পৃথিবীতে আসে। তো আমরা যেন একটা মানুষের খারাপ কিছু দেখার আগে সেই মানুষের ভালো কিছু দেখি। আমরা যেন ধরুন একটা মানুষকে আপনি চেনেন ভালো না মন্দ না, এবং এই যে তার সম্পর্কে আপনি ভালো না ধারণাটা পোষণ করছেন, মন্দ না ধারণাটা পোষণ করছেন, এতে তার যতটুকু ক্ষতি হচ্ছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি আপনার হচ্ছে। কারণ নাটা আসলে আপনার মধ্যেই ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করছে। অবশ্যই আমরা কাটা থেকে দূরে থাকব, কিন্তু প্রত্যেকটা জায়গায় যদি আমরা নেগেটিভ পারসেপশন তৈরি করি তাহলে আমাদের পৃথিবীটাও কিন্তু ঠিক এরকমই হয়ে যাবে। এই কারণে আমরা বলি যে পজিটিভ হওয়াটা খুব জরুরি। এবং একটা দিন শেষে একটা কথা বলতে চাই, যে মানুষটিকে আপনি সহ্য করতে পারছেন না, যেই মানুষটি আপনার চারপাশে আছে, যে মানুষটির প্রতি আপনার খারাপ আচরণ করতে ইচ্ছে হচ্ছে, আপনি যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন তাহলে আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখুন, আপনাকে যেমন সৃষ্টিকর্তা তৈরি করেছে, ঠিক যে মানুষটিকে আপনি পছন্দ করেন না ওই মানুষটিকেও সৃষ্টিকর্তা পরম মমতা দিয়ে দুনিয়ার জন্য পাঠিয়েছে, তাকেও সে তৈরি করেছে, এবং দেখবেন যে ভেতরটা অনেক বেশি শান্ত হয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.